Boot FM. The night comes alive with Grounding Form.
ঘড়িতে সময় রাত 11টা বেজে 59 মিনিট। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আজির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফ এম এ, এবং আশা করছি আজকের ভূত এফ এম অন্য রাতের মতোই, অন্য সব ভূত এফ এম মতো আজকের ভূত এফ এম অনেক বেশি এনজয় করবেন। যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে শুরুতে জানিয়ে দেব যে বেশ কিছুদিন ধরে কিন্তু ওয়েদারে একটা দারুণ চেঞ্জ এসছে, রাইট? একটা অন্যরকমের চেঞ্জ কিন্তু আমরা লক্ষ্য করছি ওয়েদারে, এবং বেশ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। সন্ধ্যার পরে তো পড়তোই, এখন সকালবেলাতেও যদি ঘুম ভেঙে ওঠেন, ঢাকাবাসীদের কথা বলছি, বাইরে নিশ্চয়ই এর আগে থেকেই পরিবর্তনটা চোখে পড়ছে, দেখবেন যে হালকা কুয়াশা। তো যাই হোক, শীতের সময় এবং বৃষ্টির রাতে আমরা সবসময় বলি যে ভূত এখন জমজমাট হয়ে ওঠে আরো বেশি বছরের অন্যান্য সময়ের চাইতে। তো আজকে পহেলা কার্তিক, এবং এখন কার্তিক মাসের প্রথম দিনে আমার মনে হয় যে একটু একটু ঠান্ডা ঠান্ডা একটা মানে পরিবেশে আশা করছি যে আজকের ঘটনাগুলো আপনাদের অনেক 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 বেশি ভালো লাগবে। শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদেরকে SMS করবেন। আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দেন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন, সেই সাথে আপনি আপনার লেখাটিও পাঠিয়ে দিতে পারেন। বিকজ শেষে প্রতি বছরের বইমেলায় আপনারা জানেন যে আমাদের বই বের হয়, সেখানে হয়তো জায়গা করে নিতে পারে আপনার পাঠানো ঘটনাটি। সো বুঝতেই পারছেন, আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনি দেখতে পারেন ভিডিও। আজকে যে সমস্ত গেস্ট আজকে অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেকের ভিডিও আছে সেখানে, এবং সেই জন্য আপনি যেটা করতে হবে, আপনি চলে যান www.facebook.com/bhutfm.russell, এই অ্যাড্রেসে আমাদের লিঙ্কটি হচ্ছে RUSSELL। এছাড়াও আপনি চলে যেতে পারেন www.facebook.com/bhutfm.russell এবং video.furti www.facebook.com/video.furti এই অ্যাড্রেসে। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের আজকের অতিথিদের কাছে, এবং ঠিক মোটামুটি অলরেডি আপনি যাদেরকে ভিডিওতে যাকে প্রথম দেখেছেন তার কাছে আমরা প্রথম যাচ্ছি আমাদের আজকের প্রথম অতিথি। আপনার নামটা প্লিজ একটু বল, আপনি কোথা থেকে এসেছেন যদি বলতেন আমাদেরকে।
আসল ভাই, ধন্যবাদ আপনাকে। ডিয়ার লিসেনার, আমি যুক্তিসঙ্গত কোনো কারণে নামটা বলছি না, আমি মিরপুর 2 নম্বর থেকে এসেছি, আর পেশায় একজন শিক্ষকতা, মিরপুর 11 নম্বরে আমি শিক্ষকতা করি। আর মূলত আমার যে ঘটনা, এই ঘটনাটা একটা আমাকে নিয়ে, আমি এই ঘটনা নিজে একজন ভিকটিম। ঘটনাটা আজ থেকে আমি সরাসরি আনুষ্ঠানিকতা না করে ঘটনায় চলে যাই। ঘটনাটা আজ থেকে 5 থেকে 6 বছর পূর্বে, যখন এমন এক সময় ছিল যে আমি জিন ভূত এইগুলোর প্রতি একটা কিউরিওসিটি আমার ভিতরে ছিল ছোটবেলা থেকে। তো আসলে রাসেল ভাই, এখন যেভাবে আমাকে দেখছেন, আমি আসলে এরকম ছিলাম না একসময়,
মানে যেভাবে বিজ্ঞত
আমাকে দেখা যাচ্ছে সেভাবে আমি একসময় ছিলাম না। আমি এরকম জুব্বা পরতাম, লম্বা পাঞ্জাবি জাতীয়, এবং চুল ছিল পাগড়ি জাতীয় চুল, আর পাঁচক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম। তো এর ভিতরে জিন বস করা বা ধরার একটা প্রবণতা আমার ভিতরে আসে, এবং আমি এটা নিয়ে বেশ দীর্ঘদিন আমাদের যে এলাকার সাধারণ যে লোকাল যারা মাওলানা রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিতাম। তারা বিভিন্ন ধরনের আমল আমাকে বলতো যে তোমরা এই আমলগুলো করলে বা তুমি এই আমলটা করলে এটা হয়তো বা পাবে। তো এক মাওলানা আমাকে একটা আমল দিয়েছিল, তো এটা বললো যে তুমি এটা 41 জন যদি করতে পারো, এবং প্রতিদিন রাত্রে এটা 1000 বার করে পড়তে হবে। তো কিছুদিন করেছিলাম, কিন্তু আমার আর সাহসিকতা কুলালো না যে আমি এটা কন্টিনিউ করে যেতে চাই। তো আমি মাঝপথে এটা বাদ দিয়ে দিলাম, এরকম 18 থেকে 20 দিন করার পর এটা বাদ দিয়ে দিয়েছিলাম। তো এরকম এক পর্যায়ে আমার বিবাহের একটা মুহূর্ত চলে আসলো, বিবাহের জন্য আমার পাত্রী দেখা হলো। তো বিবাহের একটা মুহূর্তে বিবাহর এক মাস পূর্বে কোন এক রাত্রে আমাকে দেখানো হলো যে আপনার বিবাহতে কোন জটিলতা আছে, এটা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখানো হলো। তো যখন দেখানো হলো, তো এখন এই জিনিসটা আমি নেগলেক্ট করলাম যে হয়তো বা স্বপ্নে আমরা অনেক সময় অনেক কিছু দেখি বা প্যারানরমাল অনেক কিছু ঘটনা ঘটতে পারে জাতীয়, তো এটা আমি ইগনোর করে গেলাম যে এটা কিছু না।
আচ্ছা,
তো বিয়ের এক মাস পূর্বে থেকে এর একটা প্রাদুর্ভাব দেখা গেল। যেমন আমার ওয়াইফের, হবু ওয়াইফের, হবু ওয়াইফের চুল স্বাভাবিকভাবে পড়ে যাওয়া, তার চুল অনেক বড় ছিল, স্বাভাবিকভাবে চুলগুলো পড়ে যেতে শুরু করলো এবং আমার ভিতরে একটা দুর্বলতা কাজ করলো, আমার শরীরটা ভার হয়ে আসা শুরু করলো। তো অনেকে যারা মুরব্বী, বিশেষ করে আমার মা এবং আশেপাশে যারা মুরব্বী, তারা বলল যে বিয়ের আগে মেয়ের এরকম স্বাভাবিক চুল পড়ে যাওয়া এটা একটা অকল্যাণ জাতীয়। তো আমি জিনিসটা চিন্তা করলাম হয়তো বা মুরব্বীরা এই জাতীয় কোনো কথা বলতে পারে, যে হয়তো বা শুনে আসছে তারা আগে থেকে। তো এই জিনিসটাকে ইগনোর করে দিলাম যে না, এটা বিশেষ কিছু না, এই জাতীয় নিয়ে আমার চিন্তা করা উচিত না। তো বিবাহ হলো আমার। বিবাহ হওয়ার পরে, বিবাহের 18 দিনের মাথায় আমি কোন একদিন আমার শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলাম, যার পথে তার প্রথম সিম্পটম আমার ভিতরে দেখা যায়। সেটা হলো আমি যখন হাঁটতে যাচ্ছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো এর আগে একটু বর্ণনা করে নিয়েছি ভাই, সেটা হলো আমার বাসা থেকে আমার শ্বশুরবার বাসার দূরত্ব 10 থেকে 15 মিনিট হেঁটে যেতে লাগে, আর রিক্সা গেলে 5 মিনিট যথেষ্ট। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে হঠাৎ পায়ে আমার কাটা যেত একটা জিনিস ফোটে। তো এটা আমি ইগনোর করি যে হয়তো বা কাটা যেত কোনো জিনিস ফুটছে, থাকে এটা কিছু না, বিষয় কিছু না, চলে গেলাম। সেদিন রাতে স্বাভাবিক হলাম, সকালে আর আমি বেড থেকে উঠতে পারি না, আমার শরীরটা ভার হয়ে গেছে, আমি শরীর প্রতিটা পয়েন্টে বা জায়গাগুলো, বিশেষ করে জয়েন্ট পয়েন্ট যেগুলো, এগুলা প্রচুর পেইন শুরু হয়ে গেল। তো সেই অবস্থায় আমি উঠতে পারলাম না কোন রকম, আমাকে ধরে উঠানো হলো, আমার ওয়াইফ আমাকে সহযোগিতা করলো উঠাতে। তো এক পর্যায়ে আমার বাবা বলল যে ডাক্তার দেখাতে। তো আমি আমাদের লোকাল যে ডাক্তারগুলো আগে খালিশপুর এলাকায়, আমি আগে বলিনি, আমি হলাম খালিশপুরের বাসিন্দা, এটা খুলনা অবস্থিত। তো এক পর্যায়ে লোকাল ডাক্তারগুলো আমি দেখালাম। তো লোকাল ডাক্তারগুলো দেখানোর পরে তারা আমাকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এগুলো দিল, বলে এগুলো আপনি খান, খেলে হয়তো আপনি সুস্থ হয়ে যাবেন, এটা কোনো বিশেষ কিছু না। তো যখন আমি এগুলো গ্রহণ করলাম, গ্রহণ করা শুরু করলাম, এক সপ্তাহ কেটে গেল, কিন্তু আমার শারীরিক কোনো উন্নতি হলো না, আসলে বরঞ্চ আরো অবনতি হতে লাগলো। এখন এরকম অবস্থায় চিন্তা করলাম যে তাহলে লোকাল ডাক্তার না দেখি হয়তো বা ভালো কোনো ডাক্তার আমি দেখানোর চেষ্টা করি। পরবর্তীতে ওই একটা বছর ওইরকমই অতিক্রম হলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখালাম, ইভেন এমনকি ঢাকায় আসছি, আমি রিসেন্টলি ঢাকায় এসেছি, পূর্বে আমি বিভিন্ন ডাক্তারখানায় এসেছিলাম, বিভিন্ন বড় বড় হাসপাতালগুলোতেও গিয়েছি। তো তারাও আমাকে মেডিসিন দিয়ে দিল, প্রেসক্রিপশন করে দিলাম, বললো যে এটা কিছু না, জাস্ট একটা পেইন, এটা আপনি কিছু টেস্ট দিল আমাকে টেস্ট করানোর জন্য, কিছু এক্সরে করলাম, এক্সরে করার পর বললো যে না, স্বাভাবিক কিছু নেই, পায়ে কোনো সমস্যা মনে হয় না নেই আপনার শরীরে, তো আপনি এই মেডিসিনগুলো ক্যারি করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। তো এইভাবে আমি মেডিসিন ক্যারি করা শুরু করলাম। তো মেডিসিন যখন ক্যারি করেছিল তখন অবস্থার আরো পরিবর্তন হতে লাগে, মানে ভালোর দিকে না গিয়ে ওটা খারাপ দিকে আরো যেতে লাগে। তো এক পর্যায়ে চিন্তা করলাম যে মেডিসিন গুলো আমি খাচ্ছি, শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া করতেছে কিনা, ইফেক্ট করতেছে কিনা। তো এরকম আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন হওয়া শুরু হয়ে গেল আমার ভিতরে, ভালো লাগে না, কোনো কাজ করতে পারি না। আর শিক্ষকতা অনেক আগে থেকে করি, প্রায় 10 বছর ধরে শিক্ষকতা করতেছি, ইংলিশ পড়ছি আমি, খালিশপুরে আমার নিজস্ব কোচিং ছিল। তো আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন হয়ে যায়, কোচিং যাওয়া বন্ধ হয়ে যায়, ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, মাথা ঝিম ভরে, শরীরটা ভার হয়ে যাচ্ছে, এই যে তো বিভিন্ন ঘটনা আমার সাথে ঘটতে শুরু করলো। যে মোটামুটি নিজেকে মনে হচ্ছিল যে আমি কি করব, কোথায় যাব, কার কাছে যাব, কোনো ওয়ে নেই। তো এরকম এক পর্যায়ে কোনো একদিন আমি আমার বন্ধুর দোকানে বসেছিলাম, বন্ধুর নাম হলো শাকিল, শাকিলের দোকান, কম্পিউটারের দোকান, সেখানে বসেছিলাম। এমন মুহূর্তে একটা লোক আসলো, আমরা সেখানে 3 জন বসেছিলাম, আমি, শাকিল এবং সুজন আর এক বন্ধু। তো এমন মুহূর্তে এক লোক আসলো, যে লোককে আমি কোনো সময় আগে দেখিনি, তো এসে তিনি আমাকে ইন্ডিকেশন করে ডাক দিল, ডেকে বলল আপনি একটু বাইরে আসবেন, আপনার সাথে কিছু কথা আছে। আমার আশ্চর্য লাগলো যে এখানে আমরা 3টা লোক বসে আছি, যে 3 জনকে ডাক না দিয়ে কেন উনি আমাকে ডাক দিল। তো আমি আসলাম, তখন উনি বলল যে আপনার কোন একটা সমস্যা আছে। বললাম যে কি জাতীয় সমস্যা। সে বলল আপনার কাছে কোনো একটা জিনিস আসতে চাচ্ছে কিন্তু সে আসতে পারতেছে না, আপনার কাছে সেই জিনিসটা আসতে চাচ্ছে, এখনো আসতে চাচ্ছে কিন্তু সে আসতে পারতেছে না। তা আমি চিন্তা করলাম যে সেই কথাটা আমার মনে পড়ে গেল যে হয়তো আমি একসময় জিনের একটা সাধনা করতাম কিন্তু সাধনা করতে 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 ছেড়ে দিয়েছি। এর ভিতরে একটু কথা বলে নি রাসেল ভাই, যে সাধনা যখন করতাম আমি কিছুদিন করার পরে এই রাতে যখন ঘুমাতাম তো বিভিন্ন ধরনের আমার গায়ে শব্দ আসতো, চর আসতো, অনেক সময় গালে চর পড়তো, পিঠের উপরে চর পড়তো, তো স্বাভাবিক সকালে গালগুলো ফুলে যেত। তো এটা মা যখন জানতে যেত কেন, বললাম যে হয়তো বা কোনো পিঁপড়া বা কোনো বিষাক্ত কোনো কিছু কামড় দিয়েছে এই কারণে। এই জিনিসগুলো আর আমি তাকে বলতাম না, মাকে ইগনোর করতাম, ইগনোর করে দিতাম। ওয়াইফ জানতে চেত ওটা আমি ইগনোর করে দিতাম। তো ওয়াইফ আমার একদিন বললো যে না এটা আপনার কোনো কিছু না, আপনার হয়তো বা আপনি কোনো কিছু লুকাচ্ছেন এখানে। তো আমি বললাম যে হ্যাঁ আমি একটা জিনিস লুকাচ্ছি। তখন ওয়াইফকে এই কথা বললাম। তো যাক আমি রাসেল ভাই সেই জায়গায় চলে যাচ্ছি। তো উনি লোকটা যখন আমাকে ডাক দিল, ডাক দিয়ে বললো যে আপনার একটা সমস্যা আছে, আপনার কাছে কোনো একটা জিনিস আসতে চাচ্ছে কিন্তু কোনো হয়তো বা ওই সে খুঁজে পাচ্ছে না, বা আপনি কিছু করতে পারতেছেন না, বিদেশে আসতে পারতেছে না, হয়তো বা সে আপনাকে একটা ক্ষতি অলরেডি করে দিয়েছে। তো আমি এই জিনিসটা হিসাবটা তখন মিলে গেল যে হ্যাঁ অলরেডি আমার শারীরিক অবস্থার পরিবর্তন হয়ে গেছে, তো আমি আসলে এই ক্ষতিটার ভিতরেই আছি। এটা অনুভব করলাম যে তার কথার সাথে কথাটা মিলে গেল। তো আমি যখন তার পরিচয় জানতে চাই তখন তিনি তার পরিচয়টা দেন না, উনি বলেন যে আমি আপনাদের বাসে যাব। বললাম ঠিক আছে ওয়েলকাম, আপনি আসেন। কবে আসবেন? বলে কালকে আসব। তো কালকে স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল উনি চলে আসলো। আসার পরে আমার বাসাটাকে পর্যবেক্ষণ করলো এবং আমাকে একটা তাবিজ দিয়ে গেল, বলো এইটা আপনি রাখবেন, তাইলে হয়তোবা এই জাতীয় শক্তি থেকে বা এই জাতীয় যে ক্ষতিটা হচ্ছে ক্ষতি থেকে হয়তোবা কিছুটা আল্লাহ যদি মাফ করে মাফ করতেও পারে। তো আমি তাবিজটা স্বাভাবিক রাখলাম এবং রাখার পরে রাখার সময় উনি বলে দিলেন যে আপনি তরকারিতে কিছু কিছু খাবার খাবেন না, যেমন হলুদ খেতে পারবেন না, পেঁয়াজ খেতে পারবেন না, অতিরিক্ত ঝাল খাবেন না, এই জাতীয় জিনিসগুলো পুরোপুরি নিষিদ্ধ করে দিল আমার জন্য। তো সেভাবে মানলাম, কিছুদিন মানার পরে আর স্বাভাবিক রইলাম না। তো কোন একদিন
তাবিজটার পরে অবস্থা ভালো হচ্ছিল,
তাবিজটা যখন আমি ইউজ করতেছিলাম আসল ভাই, ইউজ করার পরে কিছুটা অবস্থা উন্নতি হয়েছিল, কিছুটা উন্নতি হয়েছিল। তো কোন এক কারণে তাবিজটা একদিন ঘুমের মাধ্যমে যখন আমি রাতে ঘুমে সকালে উঠে দেখি যে তাবিজটা আমার নেই, হাতে
হারিয়ে গেছে
কোন একভাবে, এটা আমি জানি না কিভাবে, আজ পর্যন্ত কারণও খুঁজে পেলাম না। ওয়াইফকে জিজ্ঞেস করলে ওয়াইফ বলে না আমি বিছানায় তো সকালে আসলে গোছ গাছ করার সময় অনেক সময় হয়তো পড়ে যেতে পারে।
তো
এখন উনি আমাকে হারিয়ে যাওয়ার পরে এখন আমার অবস্থা সেই আগের মতো খারাপ হতে শুরু করলো, ইভেন আরো ডিটোরিয়েটিং হয়ে গেল, আরো হানিকর হয়ে গেল। এখন এমন অবস্থায় কোনো উপায় না পেয়ে ফ্রাস্ট্রেশন হয়ে গেলাম আরো, যে কি করবো, অনেক বড় বড় ডাক্তার দেখলাম, অনেক টাকা পয়সা নষ্ট করলাম কিন্তু আমার তো কোনো ওয়ে হলো না, বা আমি কোনো ওয়ে কে গেট করতে পারলাম না, তো কি করবো এখন আমি। তো এমন এক সময় সেই দোকানে, যে দোকানে সাইকেলের দোকানে বসেছিলাম, ওই দোকানে যখন বসে আছে তখন আমার এক বন্ধু সুজন সে বলছে যে তুমি আমাকে একটু সময় দিতে পারো। বললাম কেন? তোমাকে আমি এক চাচার কাছে নিয়ে যাব। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি যাব। তো অ্যাজ ইউজুয়াল আমি গেলাম তার পরের দিন। তো যাওয়ার পরে চাচার একটু বলে দিই, চাচার নাম হলো শহীদুল ইসলাম, উনি খালিশপুর কিষেন জুটমিলে শ্রমিক। তো ওইখানে যখন আমি গেলাম চাচার কাছে, যাওয়ার পরে চাচা আমাকে দেখা মাত্রই বললেন যে আপনি ওই বেডে বসেন, এই বেডে, এই বেডে না বসে ওই বেডে বসেন।
তখন আমার একটু সুবিধা হবে, মানে আপনি মেসে গিয়েছিলেন সেই মেসে উনি একটা অন্য বেডে বসতে
একটু বললো। তো আমার একটা অবাক হলো যে কেন চাচা এই বেডে বসতে না বলে ওই বেডে বসতে বললেন। তো আমি বসলাম, বসার পরে আমার আমি সেই বন্ধুকে বললাম, সুজনকে বললাম যে সুজন তুমি আমার বিষয়ে একটু বলো তাকে। তো সুজন যখন চাচাকে বললো যে দেখেন তো চাচা আমি আমার এক বন্ধু সেই বিগত এরকম সমস্যাটার কথা বললো, বলার পরে চাচা তখন কি করল, মানে এটা আমার আসলে না দেখলে বিশ্বাস করার মতো নয় রাসেল ভাই জিনিসটা, যে চাচা এক গ্লাস পানি নিলেন, পানির অর্ধেক পানি ফেলে দিলেন, অর্ধেক পানি ফেলে দিয়ে হাতে কি জানে একটা সুরার মতো পড়লেন, পরে পরে ফু দিলেন। ও দেওয়া মাত্র আমরা যেরকম মোবাইলে কথা বলি আসল ভাই, উনি তো গ্লাসটা নিয়ে কানের কাছে নিয়ে ঠিক এইভাবে কথা বলতেছেন এবং তার হাতটা নড়তেছে, এবং যখন হাতটা নড়তেছে তখন আমাদেরকে বলেছিলেন যখন আমি কথা বলবো তখন আমার হাতটা চেপে ধরতে। তো আমরা ওইখানে উপস্থিত দুই তিনজন ছিলাম, আমার হাতটা চেপে দেওয়ার পরেও হাতটা প্রচুর পরিমাণ নড়তেছে কিন্তু আমরা ঠেকায় রাখতে পারতেছি না। তো উনি একটাই কথা বললেন যে আপা, অমুক নামের স্থানে অমুক নামের লোকের কি সমস্যা, এখন কাকে আপা করলেন এই জিনিসটা আমরা আর বুঝতে পারিনি যে কাকে তিনি আপা করে সম্বোধন করলেন। তো উনি যেটা জানালেন যে হ্যাঁ ওর একটু সমস্যা রয়েছে, ও একসময় একটা সাধনা করত, করতে 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 সে ছেড়ে দিয়েছে, তো ওকে স্বপ্নের মাধ্যমে ক্ষতি করা হয়েছে। তো আমি যখন ক্ষতিটা জানতে ছিলাম যে চাচা একটু খুলে বলেন ক্ষতিটা কেমন হয়েছে আমার, তো চাচা বললো আপনাকে স্বপ্নের মাধ্যমে চিলের মাংস খাওয়ানো হয়েছে। তা আমি একটু শুনে অ্যাস্টোনিস্ট হয়ে গেলাম যে চিলের মাংস খাওয়া কিভাবে খাও, স্বপ্নে আবার কিভাবে খাওয়ায় মানুষকে, একটু অবাক হয়ে গেলাম কিছুটা যে চিলের মাংস। তারপর বিশ্বাস করে নিলাম, তো উনি বললো যে সেই জিনিসটা আপনার শরীর থেকে বের হওয়া না পর্যন্ত আপনি সুস্থ হবেন না, কোনো সময় সুস্থ হবেন না, এই মেডিসিন যাই করেন কোনো কিছু আপনার কাজে
লাভ হবে না।
জি, তো উনি আমাকে নিল, নিয়ে নেওয়ার পরে রুমটা সম্পূর্ণ অন্ধকার করে দিল, অন্ধকার করে আমি যে বেডে বসেছিলাম সেই বেডে আমাকে শোয়া দিল। তো আমি শুয়ে রইলাম এবং শোয়ানোর পরে আমার যে নাভিটা সাতটা একটু উঠিয়ে দিল, উঠিয়ে নাভিতে দেখলাম কিছু পানি দিল, পানি পরে পরে দিল এবং কিছুটা আমি হাতের একটু ইশারা মানে এই পেলাম যে হয়তো বা নাভিতে উনি কোনো কিছু করতেছেন, কিন্তু যেখানে নাভিটা বন্ধ নাভিতে কোনো ছিদ্র নেই এটা তো আমরা সবাই জানি। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম, পাঁচ সাত মিনিট পরে দেখলাম আলো জ্বালানো হলো, আলো দেখলো, উনি আমাকে দেখালেন যে আপনার নাভি থেকে এই যে মাংসগুলো বের হয়েছে প্রায় সেখানে মানে পচা মাংস, একটা মাংস প্রায় 100 থেকে 150 গ্রাম এরকম একটা মাংস, মাংস একটা স্তূপ বের হলো ওখান থেকে। তো এটা দেখানো আমাকে দেয়া হলো, বলে এই জিনিসটা আপনাকে স্বপ্নে খাওয়ানো হয়েছিল, এই কারণে আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি যে কোনো মেডিসিন গ্রহণ করলে আপনার কাজ হচ্ছে না। তো যখনটা আমার শরীর থেকে বের হয়ে আসলো রাসেল ভাই, তখন আমি একটা অনুভব করলাম যে আমার শরীর থেকে কি যেন একটা জিনিস বের হয়ে গেছে, এটা আমি অনুভব করলাম তখন যে কি যেন একটা জিনিস আমার শরীর থেকে বের হয়ে গেছে, একটা শরীরটা ফ্রি হয়ে গেছে, আগের মতো নেই। তারপর চাচা আমাকে কিছু নির্দেশনা দিলেন এবং আমাকে বললেন একটা তেল এনে দিতে, তো তেল এনে আমি আনলাম, আনার পরে বললো যে এটা আগামীকালকে তেলটা নিয়ে যাবেন। তো আমি চিন্তা করলাম যে তেলটা আমি দিয়ে আসলাম, তেলটা তো সঙ্গে সঙ্গে এর আগে যাদের কাছে গিয়েছিলাম অনেক হুজুরের কাছে গিয়েছে যেটা আমি মাঝখানে বলতে ভুলে গেছে, তারা সঙ্গে সঙ্গে পরে ফুদিয়ে দিয়ে দিত তেলটা লাগানোর জন্য, সঙ্গে শরীরে যেখানে যেখানে সমস্যা আছে সেখানে আপনি লাগাবেন। তো চাচা সেদিন রাতে আর তেলটা দিল না আমাকে, তো তেলটা না দিয়াতে আমাকে বললো যে আগামীকালকে আপনি আসেন। আমি যখন আগামীকালকে সেই বন্ধু সুজন বন্ধু ওকে নিয়ে আমি যখন আবার গেলাম সেখানে, তো তখন আমাকে তেলটা দেয়া হলো এবং তেলে আমি দেখলাম যে ওইখানে কিছু আয়াত লেখা রয়েছে, সরিষা তেলে কিছু আয়াত লেখা রয়েছে ভিতরে। তো যখন আমি কারণটা জিজ্ঞেস করলাম যে আমার বন্ধুর কাছে, সে প্রথম আমাকে বলতে চাইল না, কারণ এই জাতীয় বিশেষ ঘটনা আসলে জিন বা পরীর বশ জাতীয় ঘটনা কেউ কাউকে সাধারণত বলে না আসলে। তো আমি তার কাছে মানে ই করলাম, জোর করলাম, জিদ করলাম যে সুজন তুমি যদি চাচার বিষয়ে কোনো কিছু জেনে থাকো আমার একটু বলো। তো বললো যে উনি একজন আনএডুকেটেড। যখন এই কথা বললো আমি একটু অবাক হয়ে গেলাম যে আনএডুকেটেড, তাহলে কি সুন্দর আয়াত লেখা, আয়াতটা আরবিতে লেখা, তো এই আয়াতটা কিভাবে লেখলো। তখন আমার একটা চিন্তা আসলো যে উনি একজন আনএডুকেটেড পার্সন, তাহলে আয়াতটা কিভাবে আসলো। তো সে আমাকে বর্ণনা করলো যে এই জিনিসটা যখন হয় তখন রাত্রে ওই পরীরা এসে আয়াতগুলো লিখে দিয়ে যায় এবং চাচা সকালে ফজরের নামাজ পড়ে ওই আয়াতগুলো কেটে কেটে বোতলে ভরে দেয় এবং যার যেটা সেটা তাকে দিয়ে দেয় এবং ইউজ করতে বলে। এইভাবে অনেক মানুষ উপকার পেয়েছে, তো আমিও পেয়েছিলাম। তো চাচার ঘটনা যখন জানতে চাই যে এই জিনিসটা উনি কিভাবে করে বা পরীকে কিভাবে আনলো, তো তখন সে আমাকে ছোট্ট একটা ঘটনা বলে, আমি এটা সংক্ষিপ্তভাবে বলতেছি আসলে, যে চাচার নিজের গ্রাম হলো বরিশাল। বরিশাল গ্রামে চাচা ছোটবেলা থেকে একটু দুষ্ট প্রকৃতির, একটু দুষ্ট স্বভাবের। তো দুষ্ট স্বভাবের হতে উনি প্রায় রাত্রেই অধিকাংশ রাত্রে ঘুরে ঘুরে বেড়াতেন, বাসায় রাত্রে লেট করে আসতেন। তো কোনো একদিন উনি দেখতে পারেন যে তার গ্রামে একটা দিঘি ছিল, দিঘিতে উপর থেকে আসমান থেকে কিছু মেয়ে আকৃতি পরি জাতীয় পরে বর্ণনা পেয়েছে, পরিয়েরা আসমান থেকে নেমে আসছে, নেমে এসে ওই পুকুরে তারা তাদের গায়ে যে ওড়না জাতীয় ছিল ওইটা রেখে, সাদা ওড়না জাতীয় যেটা ছিল ওইটা রেখে তারা পুকুরে ওই দিঘিতে গোসল করা শুরু করলো। তো চাচা এই দৃশ্যটা যখন দেখতে পায় তখন সাহস করে চলে যায় যে একটা পরীর ওই সেই ওড়না, ওই ওড়নাটা হাতে ধরে, ধরলে অন্যান্য পরীরা যে যার মতো অবস্থান করে তারা চলে যায়, কিন্তু ওই পরীটা আর পানি থেকে বা জল থেকে উঠতে পারে না। না পারলে তাকে বলতে হয় যে তুমি এখান থেকে চলে যাও, পরীটা তখন বললো যে তুমি এখান থেকে চলে যাও না হলে আমি তোমাকে মেরে ফেলবো। চাচা বললো যা হবার তাই হবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যাবো না, এটা আমি দেবো না। তখন সে বলল যে তুমি কি চাও, পরীটা বলল তুমি কি চাও। তো চাচা বলতেছেন যে আমি চাই আপনি আমার কাছে থাকবেন যে কোনো ভাবে। তো ওই যে কাপড়টা চাচা কি করলো, বাসায় তার বাসায় নিজের বাসায় মাটির প্রায় 15-20 ফিট মাটির নিচে কোন একটা হাড়ির পাত্রে ওই কাপড়টা ওইখানে লুকিয়ে রাখছেন, যেটা এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। তো এই তখন তারপর থেকে আমি কিছুটা স্বাভাবিক সুস্থ হওয়া শুরু করলাম চাচার ওই নির্দেশ পরে। আমি বিভিন্ন জায়গায় আরো গিয়েছিলাম মেডিসিনের জন্য। আর এখন রাসেল ভাই যেটা হয়, মোটামুটি আমি সুস্থ, কিন্তু পরিপূর্ণ সুস্থ না। এখন যেটা আমার সাথে ঘটে সেটা হলো, এটা আমার যারা রুমমেট তারা আমাকে বর্ণনা করে যে অনেক সময় আমি হঠাৎ করে রাতে উঠে যাই, অনেক সময় আসনে বসে পড়ে বিভিন্ন ধরনের কি জাতীয় কি জিনিস জাতীয় আমি পড়তে শুরু করি। এইভাবে মোটামুটি এখন আমার দিন কাটছে। দিন কাটাতে এখন মোটামুটি খুব সুস্থ না, এখনো অসুস্থ আছে। আর মাঝে মাঝে রাসেল ভাই এই যে তো সমস্যা দেখা দেয়, যেটা আমার ওয়াইফও আমাকে মাঝে বর্ণনা করছে।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এখনো পর্যন্ত সমস্যা শেষ হয়নি সেটা আমরা জানলাম। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরো একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনাব, অর্থাৎ একটা ইমেল আছে আমাদের কাছে, সেই ইমেলটা আমরা পড়ে শোনাব। তো এটা আমরা পেয়েছি দেশের বাইরে থেকে, এবং যিনি লিখেছেন তার নাম ফাহিম, এবং তিনি বলেছেন, আই হ্যাভ বিন লিভিং ইন দ্য ইউনাইটেড স্টেটস সিন্স দ্য এজ অফ 4। আচ্ছা আচ্ছা, তিনি বলছেন এতদিন বাইরে থাকার জন্য আমি বাংলা লিখতে আর পড়তে পারি না, আনফরচুনেটলি, সো প্লিজ ফরগিভ মি ফর টাইপিং বাংলা ইন ইংলিশ। তিনি লিখেছেন যে আমি নিউ ইয়র্ক সিটিতে 1999 থেকে কুইন্সে থাকি। বলতে কোনো শরম নাই যে আমি অনেক ভীতু দেশে অনেকবার ভিজিট করেছি, আমার ফ্যামিলি ঢাকাতে থাকে, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনা শুনেছি, বাট ফর টুডে আই ওয়ান্ট টু শেয়ার দ্য স্টোরি কিংস পার্ক এবং কিংস পার্কের একটা সাইকিয়াট্রিক ওয়ার্ড সেখানকার। এবং তিনি বলছেন আমার কলেজ কুইন্সের ইকা নামের একটা এলাকায়, আর আমার জ্যামাইকা থেকে 5 মিনিট পরেই শুরু হয় লং আইল্যান্ড। অনেক বড় এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত গেলে কারে গেলেও 4-5 ঘন্টা লেগে যায়। জায়গাটা অনেকটা সারাউন্ডেড বাই নেচার, অনেক গাছপালা রয়েছে। এবং তিনি বলছেন যে আমার এক বড় ভাইয়ের কাছে শুনেছি যে এই কিংস পার্কে ব্যাপারে, এবং লং আইল্যান্ড ঢোকার পরে আরো 50 মাইল, অলমোস্ট 90 মিনিটস ড্রাইভের পর জায়গাটা আসে। এটা একটি অ্যাবান্ডেন্ট গভর্নমেন্ট ওয়ার্ল্ড, এবং 1885 থেকে 1996 পর্যন্ত জায়গাটা অ্যাক্টিভ ছিল। অ্যান্ড এক পয়েন্টে মোর দেন 9,000 মেন্টালি ইল পেশেন্টস এখানে থাকতো, অ্যাসাইলাম টাইপের। তার মানে এখানে মেইন ট্রিটমেন্ট অপশন ছিল শক থেরাপি, অ্যান্ড বুঝতেই পারছেন তার মানে যেটা বলছিলাম আর কি। অ্যান্ড নাও জায়গাটা একটা স্টেট পার্ক হিসেবে রাখা হয়েছে, বাট সন্ধ্যা 6টার পরে ঢোকা রেস্ট্রিক্টেড। কমপ্লেক্সটার ভেতরে অনেকগুলো অ্যাবান্ডেন্ট বিল্ডিং, যেখানে না হলেও 100 বেশি পেশেন্ট মারা গেছে। কমপ্লেক্সের ভিতরে একটি গ্রেভিয়ার্ড আছে যেখানে সব এক্সপায়ার্ড পেশেন্টদের কবর দেওয়া হয়েছে। এবং যে বড় ভাই জায়গাটার কথা বলেছেন আমাকে, তার মতো করে বলছি ঘটনাটা। একদিন সব বন্ধু মিলে আড্ডা মারছিলাম, কলেজের ছুটি শুরু হয়েছিল, বাট আমরা কেউ এখনো বাড়ি যাইনি, এবং ডর্মে বসে বসে অনেক বোরিং লাগছিল। তারপর আমার এক ফ্রেন্ড বলল একই একটা হন্টেড স্পটে যাব নাকি। জায়গাটার নাম কিংস পার্ক। আমরা 5 জন মিলে ডিসিশন নিলাম কিংস পার্ক সাইকিয়াট্রিক ওয়ার্ড, এবং আমরা 5 জন মিলে ডিসিশন নিলাম যে চল দেখে আসি, কিছু করার নাই, সময়টা ভালোই কাটবে। আমি এবং আমার ফ্রেন্ড ড্রাইভ করছি, এবং ব্যাক সিটে আমরা আরো 3 জন। আমাদের কলেজের লং আইল্যান্ডের বলতে গেলে লাস্টের পরে কিংস পার্কে যেতে বেশি সময় লাগেনি, 45 মিনিট ড্রাইভ করার পরেই এন্ট্রান্স সামনে আসলাম। কোনো নেম লেখা নাই পুরা কমপ্লেক্সে, অনেক বড় অ্যান্ড বড় বড় গাছ দিয়ে বাউন্ডারি দেয়া, এবং লাগছে গাছগুলি পুরা কমপ্লেক্স থেকে বাহির থেকে ছাতার মতো এবং আমব্রেলার মতন লাগে আর কি। জাস্ট একটা সাইন দেওয়া, রেস্ট্রিক্টেড এরিয়া, ডু নট এন্টার। আমরা তাও গাড়ি নিয়ে এন্ট্রি করলাম এবং ঢোকার পরে দেখলাম যে ফার্স্ট মেইন বিল্ডিং এ একটি ক্যাসেলের মতো জ্বলছে সন্ধ্যার আলোতে এবং সবগুলো জানালা ভাঙা, অনেক পুরনো। এবং এর পরে কমপ্লেক্সের রোডের উপরে ড্রাইভ করা শুরু করলাম। বিল্ডিং এর পরে বিল্ডিং এভরি সিঙ্গেল ওয়ান অ্যাবান্ডেন্ট, কিন্তু কিছু বিল্ডিং গুলো অনেকটা মানে অনেকটা ভেঙেও গেছে। এবং তারপরে আমরা ডিসিশন নিলাম যে একটু নেমে দেখি। নামার পরে মেইন বিল্ডিং এর ফেঞ্চটাতে ওভারটেক করে আমরা বিল্ডিং এ ঢুকলাম এবং 100টা রুমের সবগুলি বেডের লোহার শিকল দেয়া ছিল এবং আই গেস পেশেন্ট ওখানে বাঁধা থাকতো এবং সামারের দিন ছিল। বাট জায়গাটা এত ঠান্ডা, 5 মিনিট পরেই বের হয়ে গিয়েছি। ব্যাক করার পর কারে ঢুকলাম এন্ড ডিসিশন নেওয়া হলো যে অনেক হয়েছে, এখন চল যাই। মেইন বিল্ডিং এর পাশেই এন্ট্রান্সটা ছিল, বাট আমরা যখন আগের জায়গাতে গেলাম ওইখানে কোনো এক্সিট বা এন্ট্রান্স কিছুই নেই। সবাই একটু ঘাবড়ে গেলাম, বাট তাও গাড়ি দিয়ে বাট কোন রকমের এক্সিট পাচ্ছিলাম না। বাট প্রায় 90 মিনিটস পরে হঠাৎ করে পুলিশের একটা কার সাইরেন শুনলাম এবং পিছে থেকে দেখতে পেলাম, যখন মানে খুঁজে পাচ্ছিলাম না, কোনোভাবে কোথা থেকে বেরোতে পারছিলাম না, তখন ঠিক সেই মুহূর্তে পুলিশের কার আমাদেরকে পুল ওভার করতে সিগন্যাল দিচ্ছে। ভেতরে একটু রিলিফ এবং ভেতরে একটু রিলিফ পেলাম যে যাই হোক, পুলিশ অফিসারকে কিছু জিজ্ঞেস করলে নিশ্চয়ই বোঝা যাবে। পুল ওভার করার পরে দেখলাম কারটা অনেক পুরনো এবং একদম পুরনো পুলিশ কার, আমি এটা কোনোদিন এর আগে দেখিনি। একটি অফিসার বের হলো এবং মিরর দিয়ে দেখলাম তার গাড়িতে আর কেউ নেই। ইউজুয়ালি একটি পুলিশ কারে অল টাইম 2 জন অফিসার থাকে। সন্ধ্যার সময় অফিসার সানগ্লাস পরাছিল এবং আমার উইন্ডোতে এসে 3টি বাড়ি দিয়েছিল এবং আঙুল দিয়ে সেটা বাড়িটা দিয়েছিল এবং আমি উইন্ডো নামালাম, বলল যে ইউ গাইজ শুডন্ট হ্যাভ কাম হিয়ার, দিস ইজ রেস্ট্রিক্টেড এরিয়া। এবং তারপর আমি বললাম যে সরি স্যার, আমরা এখানে এসেছিলাম বাই মিস্টেক অ্যান্ড উই ওয়ার লস্ট। এবং নর্মালি পুলিশ কার পুল ওভার করলে বিফোর ডুইং অর সেইং এনিথিং লাইসেন্স অথবা রেজিস্ট্রেশন চাবে, কিন্তু অফিসার সে সমস্ত কিছুই চান নাই। আমার কথা বলার পরে অফিসার সানগ্লাসগুলি খুললেন এবং খোলার পরে আমরা যা দেখলাম তা আমরা কোনোদিন ভুলব না। অফিসারের কোন চোখ ছিল না, জাস্ট 2টা ব্ল্যাক হোলস তার ফেস এর মধ্যে। এটা দেখার পরে আমরা সবাই শকড এবং মুখের এবং আমরা সবাই শকড হয়ে গেছিলাম এবং কিছু বের হচ্ছিল না মুখ দিয়ে, আমাদের মুভ করতেও পারছিল না। অফিসার সিম্পলি একটা স্মাইল দিয়ে বলল ফলো মি এবং আইল শো ইউ গাইজ আউট। দেন সে তার কার্ডটা নিয়ে ঢুকলো আমাদের সাথে গেল এবং 2 সেকেন্ড তাকে ফলো করার পরেই আমরা মেইন বিল্ডিং এর সামনে আবারও আসলাম এবং একটি এক্সিট সেখানেই ছিল। পুলিশের কার্ডটা আগে বের হয়ে গেল এবং আমরা 1 সেকেন্ড পরেই বের হলাম কমপ্লেক্স থেকে। বের হওয়ার পর দেখলাম কোনো পুলিশের গাড়ি বা কার কিচ্ছু নেই। কমপ্লেক্সের বাইরে সোজা রাস্তা, কোন টার্ন নেই এবং কারটা কোথায় গেল আমরা আজ পর্যন্ত বুঝতে পারিনি। সারা রাস্তা আমরা সবকিছুই একটি সাইন্টিফিক রিজন দিতে চেষ্টা করলাম, একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করলাম। মেইবি পুলিশ ভালো ছিল, এর জন্য লাইসেন্স চেক করে নাই, অ্যান্ড মেইবি সন্ধ্যার পরে ডার্ক হয়ে গিয়েছিল যার জন্য তাকে দেখতে আমরা ভুল করছি, যেরকম ব্ল্যাক হোলস মনে হচ্ছে ফেসের মধ্যে। বাট আমরা গাড়ির হেডলাইটের আলোতে সবাই দেখেছি যে অফিসারের কোন চোখ ছিল না। আর মেইন বিল্ডিং এর সামনে 15 বার আমরা রাউন্ড দিয়েছি, বাট কোন ধরনের কোন এক্সিট আমরা পাইনি খুঁজে, কোনো কিছুই বোঝা যায় নাই। এরপর আমরা কখনো আর ওইদিকে যাইনি এবং এটাই ছিল ঘটনা। এবং ঘটনা শোনার পরে আমি এবং আমার ফ্রেন্ড ডিসিশন নিয়েছিলাম যে একবার হলেও সেখানে যেতে হবে, বাট আমরা 2বার গেছি এবং সেই 2টা ট্রিপ গুলো আমাদের লাইফের অনেক মেমোরেবল এবং অনেক স্কেরি 2টা মোমেন্টস হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছেই প্রথম স্টোরিটা ভালো লাগবে। যদি আপনি চান তাহলে তারপরে তিনি লিখেছেন যে নেক্সট উইকে তিনি আরো একটা পাঠাতে পারেন, ডেফিনেটলি আপনি পাঠাতে পারেন, আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। অ্যান্ড এটা ছিল স্টোরি, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা সবকিছুই পড়বো, তবে তার আগে ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে। আমাদের কাছে প্রচুর SMS রয়েছে, আমাদের কাছে প্রচুর আপনাদের ফেসবুক মেসেজ রয়েছে, সবকিছুই পড়বো আমরা, বাট তার আগে আমাদের একটা ব্রেকে যেতে হবে। ব্রেকের পর আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর দ্য ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি উইথ গ্রামিনফোন। That's right, the night comes alive with Gramophone. শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.2 FM, চলছে ভূত FM, এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে SMS করেছেন আসমিনা ওয়াবদা খুলনা থেকে, এবং আমাদেরকে লিখেছেন সুস্মিতা বণিক, এবং তিনি আমাদের সাথে শুনছেন, ভালো ভয় লাগছে তার কাছে। আলিফ আমাদেরকে লিখেছেন যে গল্পটা ভালো, এবং আমাদেরকে রাজু লিখেছেন যে খুব ভালো লাগছে। শুভ রাজশাহী থেকে লিখেছেন, লাইট অফ করে তিনি শুনছেন, এবং তিনি আগরবাতি জ্বালিয়েছেন আজকে শোনার জন্য। জ্যাকলিন আমাদের নাটোর টিভি সেন্টার থেকে এসএমএস করেছেন, তুষার চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, মনিরুল আমাদের নাটোর থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন তন্ময় খুলনা থেকে, তাহসিন না তুহিন আমাদের এসএমএস করেছেন, তুহিন হোসেন এবং তুহিন হোসেন বাবু। এছাড়া আমাদের ইমরান এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি বলছেন যে ভয়ঙ্কর ঘটনা ছাড়া ভূত এফএম জমে নাকি, ভয়ঙ্কর ঘটনা প্লে করুন। আমাদের কাছে অনেকগুলো ঘটনা রয়েছে, দেখি কোনটা আপনাকে ভয় দেখাতে পারে বা ভয় ধরাতে পারে। আহাদ ময়মনসিং থেকে লিখেছেন যে ইলেকট্রিসিটি নাই, খুব ভয় করছে। সিদ্দিক আমাদের এসএমএস করেছেন জুরাইন থেকে, সাকিব আমাদের এসএমএস করেছেন এসআই চাবরার হবিগঞ্জ থেকে, সাকিবের অবশ্য এখনো ভয় লাগছে না, এবং আবরারের ইমেলটা খুব ভালো লেগেছে। আদিত্য আমাদের এসএমএস করেছেন, ফার্স্ট যে স্টোরিটা তার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। অনেক কাকন মিনাবাজার থেকে আমাদের এসএমএস, মিনাবাজার খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন সুপ্ত ময়মনসিং থেকে। এছাড়াও আমাদেরকে লিখেছেন নায়াল, সেকেন্ড স্টোরিটা অসাম লেগেছে তার কাছে। সাইফ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদের সিলেট থেকে মিরান। এছাড়াও আমাদের খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন এসএমএস করেছেন, এবং তিনি লিখেছেন উই লাভ ভূত এফএম এন্ড অলওয়েজ তারা এনজয় করেন সেটা। খায়রুল আমাদের এসএমএস করেছেন ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন শাকিল রাজশাহী থেকে, আদনান সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন, অমিত তালুকদার আমাদের এখানে এসএমএস করেছেন, বাপ্পি নড়াইল থেকে আমাদের এসএমএস করেছেন, হানিফ রব্বানি সিলেট থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে এই ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। আমাদের হাতে সময় কম, ফেসবুকের পোস্টগুলো পড়বো, তবে তার আগে আমাদের সেকেন্ড যে গেস্ট তার ঘটনা শুনবো আমরা। কি নাম আপনার সেটা একটু বলবেন প্লিজ?
হ্যাঁ লিসেনার্স, আমি শিহাব ফ্রম মিরপুর জুরো রোড এরিয়া।
ওকে, চলে যাই আপনার ঘটনায়।
ঘটনাটা বেসিক্যালি ঘটে আমার বাসায় আর এবং বাইরে দুটো মিলিয়ে। বেসিক্যালি আমার সারাদিনে যে সময়টুক থাকে ফ্রি টাইমটুক, সেই ফ্রি টাইমে আমি পেন্টিং করে থাকি। তো এই ঘটনার মেইন টিয়াটা হচ্ছে পেইন্ট থেকে শুরু হয়, একদিন রাতের ঘটনা। আমি যখন
পেইন্ট, এই ঘটনা আমি একটু বলবো যে খুব ইন্টারেস্টিং, এবং এই ঘটনা নিয়ে আপনি দেখতে চান যে কি ঘটনাটি বলছে, তাহলে চলে যান আমাদের ফেসবুক পেজে www.facebook.com/bhootfm.russell, এই পেজে গিয়ে আপনি ভিডিওটা গুলো দেখতে পারবেন। আমরা চলে যাই আবার ঘটনায়। আপনি একজন পেইন্টার এবং আপনি রেগুলার পেইন্ট করেন, রাইট? এবং পেইন্ট নিয়েই এই ঘটনাটা।
জি জি, সেটা এক রাতের ঘটনা। আমি প্রতিদিন রাতে খুব রাত পর্যন্ত জেগে থাকি, এবং দেখা যায় যে বেসিক্যালি মাঝে মধ্যে ভোরও হয়ে যায় আমার রাতে। তো রাতের বেশিরভাগ টাইমটা আমি পেইন্টের মধ্যেই কাটাই। একদিন রাতে আমি আমার স্কেচ বোর্ডে হোয়াইট পেপার সেট করি, দেন ব্রাশগুলো ভিজাই এবং মেক করতে থাকি যে পেইন্ট করার জন্য। তো ওই দিন আসলে ব্যাপারটা হয় যে আমি যখন পেপারটা সেট করি হোয়াইট বোর্ডে, তারপর আমি ব্রাশটা ধোয়ার কিছুক্ষণ আগে ঠিক ওই মুহূর্তে মনে হচ্ছিল যে না, আজকে হয়তো পেইন্টটা করতে পারবো না, ঘুম চলে আসতে পারে, তো আজকে থাক বেটার অফ দ্যাট, আমি আজকে ঘুমিয়ে পড়লে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি ওইটা ওইভাবে রেখে বোর্ডে হোয়াইট পেপারটা রেখে আমি শুয়ে পড়ি, তো প্রতিদিন যেভাবে শুয়ে থাকি নর্মালি সেভাবে আমি শুয়ে পড়ি। হঠাৎ করে রাতে আমার ঘুম ভেঙে যায় 2 থেকে 2:30 দিকে। তো তখন আমি ফিল করতে পারি যে ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি না থাকার কারণে তখন আমি উঠে আমার রুমে, আমাদের বাসায় যে সেফ সার্কিট ব্রেকার আছে সেখানে যাই, যে চেক করে দেখি যে সার্কিট ব্রেকারটা পড়ে গেছে, সেটা আপ করে দেওয়াতে আবার ইলেকট্রিসিটিটা রিটার্ন আসে। তারপর আমি হালকা ওয়াশ হয়ে রুমে ফিরে আসি। তো আমার কাছে একটা টর্চ ছিল যেটা আমি সবসময় ইউজ করি, সে টর্চটা দিয়ে দরকার পড়ে না লাইট জ্বালানোর, সেই টর্চটার সাহায্যে আমি আবার রুমে চলে আসি। রুমে এসে যখন বেডে যেতে নেই, তখন আমার কিছুটা হলো খেয়াল হয় যে টর্চের হাতে আমি দেখলাম যে আমার স্কেচে যেটা ছিল সেখানে একটা পেইন্ট আছে। তো আমি ফার্স্ট এটা মানে ইয়া করিনি, তো পরে মনে হলো যে না একটু দেখি, উঠে দেখি, দেখার প্রয়োজন বোধ করলাম। সামনে যেয়ে দেখি যে হ্যাঁ একটা পেইন্ট সেখানে আছে। তো এটা দেখে আমি আসলে রুমটা লক করে লাইটটা ওপেন করি, যে আমি তো রাতে হোয়াইট পেপার রেখে ঘুমাইছিলাম, এখানে পেইন্ট আসলো কিভাবে। তো আবার পর মুহূর্তে মনে হয়তো আমি পেইন্টটা করেই ঘুমাইছিলাম, আমার মনে আসতেছে না। বাট একটা জিনিস দেখো অবাক হয়ে, যেটা থেকে আমি শিওর হয়ে যায়, আমার প্রত্যেকটা পেইন্টে আমার সাইন থাকে, যেখানে আমি এসআর আর্ট দিয়ে সাইনটা করে রাখি। তো সাইনটা
মিসিং ছিল,
ওইখানে ছিল না। আর যে কারণে আমি আসলে বেশি শিওর হইতে পারি পেন্টটা আমার না, তাহলে আমার রুমে পেন্ট কার বা কিভাবে? তো যেখানে দেখা যায় যে আমার রুমে আমি যে পেন্ট গুলো করি, আসলে আমি আপনাকে আগে বলছি যে আমার পেন্ট গুলো আমি দেয়ালে রেখে দিই এবং গ্যালারি স্টাইলে সেগুলো ডিসক্রাইব করা থাকে। তো ওইখানে আমি দেখি যে না, এটা আসলে পেন্টটা ঠিক আছে বাট এই পেন্টটা আমার না। তো তখন আমি পেন্টটা বোর্ড থেকে খুলি, খুলে আমার হাতে নেই পেন্টটা, পেন্টটা নিয়ে একটু নেড়ে যে দেখি যে না পেন্টটা শুকায় গেছে, তার মানে এটা অনেকক্ষণ আগেই পেন্টটা শেষ হয়েছে। আর ব্রাশগুলো ওই দিন ভিজা পাই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আমি ব্রাশগুলো ওয়ার্ড্রোপ থেকে নেওয়ার পরে আবার জায়গা মতো রেখে দিই, আমি ওটা ভিজাই নি, তো আমি ভিজা পাই। আর ওয়েস্ট টিস্যু, ওয়েস্ট পেপার, পানি, ওয়েস্ট ওয়াটার এগুলো যখন যেখানে আমি রাখি সেই জিনিসটা ফ্লোরে পড়ে গেছিল এবং ফ্লো হয়েছিল, যে ওয়েস্ট জিনিসগুলো পড়েছিল ফ্লোরে ছড়া ছিটে যেগুলো আমার পায়ে লাগে। তো সবকিছু মিলে মানে বুঝতে পারছিলাম যে না, আমার মাধ্যমে হয়নি, হ্যাঁ ইটস নট নর্মাল। তো তখন পর্যন্ত আমার আসলে প্যারানর্মাল অ্যাক্টিভিটি জিনিসটা আমার থিংটা আসে নাই মাথায়, আমি নর্মালি আসলে থিং করেছিলাম, আমার মাত্র ঘুম থেকে উঠেছি, এখন একটা নর্মাল করে একটা থিং চলে আসতেছিল না। তো তখন আমি যেটা করি যে পেনটা হাতে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেখি পেনটা ইয়া করি, তো পেনটার সামনের মানে ফ্রন্টে যেটা পেনটা ছিল যেটা হচ্ছে যে একটা ফুল ব্ল্যাক শ্যাডো একটা ব্যাকগ্রাউন্ড, আর একটা মেয়ের অবয়ব ছিল এখানে খুব হালকাভাবে আঁকা, মেয়েটা সাদা শাড়ি পরা ছিল, বাতাসে ফ্লো ছিল যার কারণে শাড়ির আঁচলটা উঠতেছিল, চুলগুলো উঠতেছিল। আর সবচেয়ে নোটিস করার মতো যে ব্যাপারটা হচ্ছে যে মেয়েটা ডান হাতটা বের করা ছিল এবং হাতের ইশারে বোঝানো হচ্ছিল যে আমাকে ডাকা হচ্ছে বা এরকম কিছু, আমাকে না যে এখানে যেই থাকুক তাকে ডাকা হচ্ছে। তো আসলে নর্মাল চোখে এটা এড়িয়ে যাওয়ার কথা ছিল, বাট আমি যেহেতু নিজে পেন্ট করি সেই জন্য আমি এর জিনিসটা ধরতে পারি। তো আমি দেখি পেনটা, তো হঠাৎ করে পেনটা রেখে দিব এরকম টেন্ডেন্সি যখন আমার মধ্যে ছিল, তখন বাতাস আমার হাত ডান হাতে ধরা ছিল এটাকে উল্টে দেয়, উল্টে দেওয়ার কারণে আমি ব্যাক সাইডটা দেখতে পাই। ব্যাক সাইডে আমরা জানি যে আসলে ভাই আমরা যদি কখনো পেন্ট করি পেন্টের পিছনে একটা জল ছাপের মতো থাকে, পেন্টের ফুটে উঠে, বাট ওই পেন্ট ছাড়া অন্য কোন পেন্টের জল ছাপ ফুটে উঠবে ইটস ইম্পসিবল, ইটস নট নর্মাল। তো
আমি যখন আমি আঁকিয়েছি তারই ছাপ,
হ্যাঁ তারই একটা ছাপ মিরর ভিউতে পড়ে। তো দেন আমি দেখি, তো এখানে ওই ছবিরই আর একটা নতুন ক্রিয়েশন যেটা হচ্ছে গিয়ে যে সাবমিট করা, নর্মাল না একদম, একদম নর্মাল। তো আর এখানে নতুন আরেকটি মানে ক্যারেক্টার দেখানো হয়েছে যেটা হচ্ছে একটা ছেলে সাদা পাজামা পাঞ্জাবি পরা। তো সিকোয়েন্সটা এরকম ছিল যে অন্ধকার আগের পেন্টে যতটুকু ছিল ফ্রন্ট পেন্টে তার থেকে অনেক অধিক ঘনতর হয়ে গেছে এবং ঘোর হয়ে গেছে। তো এইটা দেখার পর আসলে তখন আমার মধ্যে একটু ভয় ঢুকে যে ইটস ইম্পসিবল একটা মানুষের পক্ষে কোনোদিন, তো যতটুকু দেখে মনে হচ্ছিল এটা কম্পিউটার থেকে প্রিন্ট করা। তো আমি দেন প্রিন্টার রেখে আমি একটা আমার একটা সিনিয়রকে ফোন দিই ওই রাতেই, ফোন দিয়ে বলি যে ভাই এরকম ব্যাপার আমি কি করতে পারি। তো সে আমাকে বলতেছে যে তোর বাসায় পিসি আছে? হ্যাঁ ভাই পিসি আছে। তো তোর বাসায় কি প্রিন্টার আছে? তো বলছে হ্যাঁ ভাই প্রিন্টারও আছে। তো তুই একটা কাজ কর, তুই নেটে যা, নেটে যে সুরা ইখলাসটা ডাউনলোড কর এবং করে সেটার একটা প্রিন্ট কপি নিয়ে প্রিন্টটা এমন একটা জায়গায় রাখ যেখানে লক করতে পারবি। তো প্রিন্ট এখানে রেখে তার উপরে একটা খাতা বা মোটা কিছু রাখ, তার উপরে সুরা ইখলাসটা রেখে একটা ওয়েট দিয়ে এটা রাখ যাতে উড়ে না যায়, দেন তুই দরজাটা লক করে দে। আচ্ছা আমি সেটা করলাম, বলবো যে এবার তুই শুয়ে পড়, এটা পরে আমরা ডিসকাস করে নিব। আচ্ছা ঠিক আছে শুয়ে পড়ছি, সেই রাতে আমার সাথে আর কিছু হয়নি। তো পরে পরদিন আমার একটা ফ্রেন্ড রাকিব, তো রাকিব আমাকে বলতেছে যে সকালবেলায় যে নারায়ণগঞ্জ যাওয়া লাগবে, একটু কাজ আছে, তুই কি যেতে পারবি? ওর ফোনে ঘুমটা ভাঙে, তো আমি উঠি, উঠে রেডি হয়ে ওর সাথে যাই নারায়ণগঞ্জ। সারাদিন অনেক কাজ টাজ করার পর বিকালবেলা আমাকে বলে সিটিতে আসি, ভিলেজ সাইডটি একটু দেখে গেলে ভালো হয়। দেন আমি ওর সাথে গেলাম, আচ্ছা ঠিক আছে ভিলেজ সাইডটি একটু দেখে আসি। ও বলতেছে যে হ্যাঁ আমরা ঘুরে ঘুরে গেলাম, রিটার্ন যখন করতেছি তখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আজানও দিয়ে দিছে। তো গ্রামের সাইডের আসলে বেজায় দেখা যায় যে সন্ধ্যা আজান দেওয়ার পরপরই আস্তে আস্তে অন্ধকারটা বেশি হইতে থাকে। তো অন্ধকার হয়েছে, তো আমরা যে রাস্তা দিয়ে আসতেছিলাম সেটা ছিল মাটির রাস্তা এবং উঁচু নিচু ছিল খুব, মানুষের পায়ের ছাপে বর্ষা যেরকম গর্ত হয়ে থাকে সেটার কারণে, উঁচু নিচু হয়ে থাকার কারণে আমি আমার একটা ফোন দিয়ে ব্লুটুথ হেডসেট দিয়ে কথা বলতেছিলাম এবং স্মার্টফোনটা ট্যাপ করতে করতে আগাচ্ছিলাম, মাঝে মধ্যে টর্চ অন করে দেখতেছিলাম এবং দেখে দেখে হাঁটতেছিলাম। তো একটা পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমি একটু নির্জন সাইডে চলে গেছি, নির্জন সাইডে চলে গেছি কিরকম যে আমি একটু ঢালু জায়গা দিয়ে নেমে গেছি এরকম একটা ফিল হয় আমার মধ্যে, আমি ভিতরের দিকে চলে গেছি। তো তখন আমি যখন খেয়াল করি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে ওয়েতে নাই, আমি মোটামুটি একটু জঙ্গল টাইপ এরিয়াতে চলে আসছি আর আমার চারপাশে জঙ্গল ঘেরা এরকম। তো আমার রিসেন্ট যে কলটা ছিল সে কলটা আমি কেটে দিই, কেটে দিয়ে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল এখানে তাদেরকে কল যাওয়ার জন্য ট্রাই করি, বাট আমি দেখি যে আমার ফোনটা হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়ে যাওয়ার ফলে আমি কি করবো, এখন একটাই ওয়ে আছে যেটা হচ্ছে ব্যাকআপটা খুলে ব্যাটারিটা খুলে আবার ইনস্টল করলে সে আমি আবার ফোনটা অন করতে পারি। তো সেক্ষেত্রে আমি যখন এটা করব তখন হঠাৎ করে একটা বাতাসের ইয়া পাই আমি, প্রচন্ড বাতাস। বাট যেটা সবচেয়ে অবাক করে আমাকে যে আমার থেকে 10-15 feet দূরে বাতাসটা অনেক বেশি জোরে ফ্লো হচ্ছে, বাট আমার গায়ে মোটামুটি লাগতেছে না এরকম একটা ব্যাপার, নর্মালি একটা ইয়া। আর আমি তখন এটা দেখার পর তখন তাকায় থাকি ওদিকে, ফোনটা অফ করছি আবার অন করব, ব্যাটারি ইনস্টল করছি। তো তখন দেখতে পাই যে জঙ্গলের সাইড থেকে একটা অবয়ব, একটা মেয়ের অবয়ব বের হয়ে আসতেছে, সাদা শাড়ি পরা। তো সেক্ষেত্রে মানে ব্যাপারটা হঠাৎ করে এরকম সিচুয়েশন, এরকম একটা ব্যাপার দেখে আমি একটু অ্যাস্টনিস্ট হয়ে যাই, যে স্টোন হয়ে যাই। তো দেখি যে মেয়েটা আস্তে আস্তে বের হলো, বাতাসে চুলগুলো উঠতেছে, সারা চুলগুলো উঠতেছে, এবং ঠিক তার ডান হাত দিয়ে আমাকে ইশারা করতেছে যাওয়ার জন্য। তো তখন আমি আসলে এমনভাবে হ্যাং নেমে গেছি যে আমার আসলে কোনো কিছু নিজে থেকে করার মতো ক্ষমতা নাই। সে অবস্থায় যখন আমার মোবাইল দিয়া হয়, তো তার থেকে কিছুক্ষণ পরে, এইভাবে কথা বলছিলাম জানি না, তার থেকে কিছুক্ষণ পরে আরেকটা বাতাস আসে, একটা বাতাস। এইবার বাতাসটা আমার গায়েও লাগতেছে এবং বাতাসটা প্রচন্ড ফ্লো হচ্ছিল, বেগ ছিল প্রচুর, মেয়েটাও যাচ্ছিল। তো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ও যখন হাঁটতে আমাকে ডাকতেছিল তখন আমি রেসপন্স না করি, এবার ডান হাতটা কাঁধের সাইডে নিয়ে যায় এবং আমাকে নতুন ভাবে ইশারা করে যাওয়ার জন্য। তো দেন এই ঠিক এরকম একটা মুহূর্ত চলাকালে আমার ফোনটা বেজে উঠে, দেখি যে আমার ফ্রেন্ডে আমাকে ফোন করছে। তো রিসিভ করার মতো কোনো ইয়া পাচ্ছিলাম না, শক্তি হারা ফেলতেছিলাম, সবকিছু এরকম অন্যরকম লাগতেছিল। তখন ওরকম কষ্ট করার ফলে রিসিভ করে, এবং আমার ব্লুটুথ হেডসেটটা আমার কানেই ছিল, তো এইখান থেকে আমি শব্দটা শুনতে পাচ্ছি, হ্যালো হ্যালো। আমি খেয়াল করি না যে যখন আমার ফুল অ্যাটেনশনটা আমার ফোনের দিকে চলে গেছে, তারই কোনো একটা সিচুয়েশনে আবার বাতাসের মাধ্যমে ইয়াতে মেয়েটা ঠিক যেদিক দিয়ে বের হয়েছিল সেদিক দিয়ে সামনে আরো 10-15 feet দূরে আবার ওই ড্যান্সের দিয়ে আস্তে আস্তে মিলিয়ে গেছে। আমি আমার হাতে ফোন বাজতেছে, আমি এই দৃশ্যটা দেখতেছি এবং আমি খুব কষ্ট করে রিসিভ করি, বাট আমার কথা বলার মতো সামর্থ্য থাকে না। তো আমি মানে শুনতে পাই যে আমি ব্লুটুথ দিয়েও হ্যালো হ্যালো কথাটা শুনতে পাচ্ছি আমার ফ্রেন্ডের, বাট আমার জেনারেল এয়ার যেটা দিয়ে আমার কিছু আমি নর্মাল এয়ার শুনতেছি, তো সেটা দিয়ে আমি শুনতে পাচ্ছি যে হ্যালো হ্যালো। তো তখন আমি বুঝতে পারি যে ও আমার আশেপাশে কোথাও আছে। তো আমি যেহেতু কথা বলতে পারতেছি না, ওকে ডিরেকশন বলতে দূরের কথা, আমি জাস্ট হ্যালোটাও বলতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমি একটা ট্রিক ইউজ করি কি, যে সেখানে প্রচন্ড শুকনো পাতা, তারপর অন্য কিছু ছিল যেতে হাঁটলে শব্দ হবে, তো আমি একটু ট্রিক করে দাঁড়ানো অবস্থা থেকে ঠাস করে বসে পড়ি যার কোনো শব্দ হয়। এই শব্দটা পাওয়ার ফলে ওরা বুঝতে পারে যে আমি কোথায় আছি। তো ওরা হুড়মুড় করে চলে আসে, চলে আসার পর আমার কাছে এসে আমাকে পায়। ওইভাবে সেন্সলেস ছিলাম না, বাট কিছু বুঝায় বলবো বা কিছু বলতে পারবো সেরকম ছিল না। তো তারা ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে যাবো আমার ফোন দুটো পড়ে গেছিল হাত থেকে, সবকিছু নিয়ে ওরা আমাকে নিয়ে সিটিতে চলে আসে। দেন আমার অবস্থা একটু অন্যরকম ছিল, যদি ওরা ধরতে পারে না তাও ওরা অবস্থা থাকা সিটিতে আমরা তাড়াতাড়ি রিটার্ন করি। তো আমরা চলে আসি বাসায়, চলে আসি রোডে, গাড়িতে থাকা অবস্থায় একটু এনজয় করার ফলে আমি ব্যাপারটা থেকে একটু দূরে চলে গেছিলাম, মাথা অতটা ছিল না। তো দেন বাসায় আসার পর আমি যখন ফ্রেশ হয়ে ড্রেস আপটা আনজাস্ট করে আমি যখন বিছানায় বসে, তখন থেকে মানে হঠাৎ করে ব্যাপারটা আমার মনে পড়ে যে আমার পাঞ্জাবিতে মাটি লেগে আছে সেটা থেকে। আর একটা ব্যাপার বলতে ভুলে গেছি যে আমি ওই দিন সাদা পাঞ্জাবি পাজামা পরা ছিলাম এবং আমার গায়ে একটা কোটি ছিল ব্ল্যাক কোটি।
আমি আপনার এই কথার জন্য ওয়েট করছিলাম যে আপনার পেইন্টিং এর সাথে, পেইন্টিং এর দৃশ্যের সাথে আপনার সেদিনের সিচুয়েশন
আনফরচুনেটলি সেই ড্রেস আপটা মিলে যায়। আর সেখানে আমি একটা জিনিস নক করবো যে আমি ঢাকা সিটি থেকে যখন যাই তখন আমার গায়ে একটা ব্ল্যাক কোটি ছিল যেটা আমি এখনো পরে আছি, বাট আমি যখন ওইখান দিয়ে ঢুকি বা ওই সিচুয়েশনে ছিলাম তখন আমার গায়ে কোটিটা ছিল না। তো সেই জিনিসটা মনে করার মাত্র আমার ফ্রেন্ডকে ফোন করি যে আমার গায়ে তো ব্ল্যাক কোটি ছিল যেটা তোরা দেখেছিস, তো সে কোটিটা করে। তো বলছে যে রাস্তায় তো তোর সাথে কথা বলার মতো কোনো অবস্থা ছিল না, তো সেখানে আমরা কিছু বলতেও পারিনি। তো কোটিটা ছিল যেখানে, এমন জায়গায় ছিল যেখান থেকে তুই এখান থেকে নেমে গেছিলি জঙ্গলের দিকে। তো কোটিটা ছিঁড়াও ছিল না, নর্মালি খোলা ছিল এবং হাত দিয়ে উপর থেকে ফেলে দিলে যেভাবে পড়বে ঠিক সেভাবে পড়া ছিল। তো কোটিটা কেন খুলে গেছিলি ভিতরে? তো আমি আর কিছু বলি না যে আমার আসলে না, আমি তো খুলে যাইনি বা এরকম কিছু মনে পড়তেছে না। অবশ্যই কোটি আমার, তো আমি ফোনটা কেটে দিই। কেটে দেওয়ার পর আমি আসলে তখন আমার সব কিছু মনে পড়ে, আমি ড্রয়ারটা ওপেন করি। তো ডয়ারটা ওপেন করার পর আমি দেখি যে আমার পেইন্টটা আছে, যে খাতাটা রাখছিলাম সেটাও আছে, ওয়েট অ্যান্ড যে সুরাইটলার যে প্রিন্ট কপিটা সেই দুইটা নাই। তো সাথে সাথে একটু ভয় পাই, ভয় পাওয়ার পর আমি চিন্তা করি যে আমাদের পার্শ্ববর্তী একজনের সাথে আমি ব্যাপারটা ডিসকাস করবো যে এরকম এগুলো নিয়ে তিনি চিন্তা ভাবনা করেন। তো সেই রাতে আমি যাই তার কাছে, পেইন্টটা নিয়ে যাই সাথে, নিয়ে যাই, বলি যে এরকম ব্যাপার, এসে তুমি পেইন্ট আমার হাতে দাও। তো দেওয়ার পরে সে পেন্টে নিয়ে একটা বল, গামলা বলি আমরা যেটাকে, সেটার মধ্যে পানিতে পেন্টে চুবায়। চুবানোর পর সে পানিতে কিছু আয়াত পরে ফু দেয় অ্যান্ড কিছু গোড়া জিনিস, আমি বলতে পারি না সেগুলো কি, সেগুলো পেন্ট পানির মধ্যে দেওয়ার ফলে কিছুক্ষণ পর আমার চোখের সামনে আস্তে আস্তে কাগজটা সাদা হয়ে যায়। বাট আনফর্চুনেটলি সেখানে কোনো কালো কালির পানি বা কোনো সাদা কিছু ছিল না, পানিটা পুরো ফ্রেশ ছিল। তো এই ব্যাপারটা দেখে আমি সম্পূর্ণ অ্যাস্টনিশ হয়ে যাই, তাকে জিজ্ঞেস করি যে আসলে কি ব্যাপার, যদি কালি দিয়ে আঁকা থাকে তাহলে পানিটা তো কালো হয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে পানিটা ফ্রেশ থাকে কিভাবে এবং কাগজটা সাদা হয়ে যায় কিভাবে? তো বলতেছে তুমি যেরকম ধারণা করতেছো তোমার কালি থেকে এই প্রিন্টটা আঁকা হয়েছে, বাট না, আসলে এই চিত্রটা এটা থেকে আঁকা হয় না, এটা একটা অন্য রকম, মানে অন্য জগতের অন্য কিছু দ্বারা এটা আঁকা হয়েছে। তো আমি বললাম যে হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি, কারণ পেইন্টটা আঁকা হয়েছে বাট আমার রুমে আঁকা হয়েছে, বাট আমি আসলে ওইভাবে কোনো আমার যে যেটাতে আমরা পেইন্টটা রাখি, রংটা রাখি সরি, যেটাতে আমরা ব্রাশ থেকে রংটা নেই সেটা ইউজ হয়নি, সেটা দেখে বুঝতে পারছি কারণ সেটা অন্য জায়গায় ছিল। তো যাই হোক, তাকে এই কথাটা বলার পর সে আমাকে বলে যে, আমি বললাম যে তাহলে এটা কি ব্যাপারটা কি, আমি একটু ব্যাখ্যাটা জানতে চাই। তো বলছে যে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে দেখো তোমার ফ্যামিলি সম্বন্ধে এবং তোমার বাসা সম্বন্ধে সবকিছু আমি জানি, আর তোমার ফ্যামিলি মানুষজন সবাই প্রায় পাঁচ ওয়াক্ত নামাজে, তোমার বাবা একজন তাহাজ্জুদ নামাজ পড়েন। তো সেক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে আমি তোমাকে একদম স্ট্রেটলি বলবো, আমাদের ইসলামে কোনো কিছুর ছবি আঁকা এবং কোনো কিছুর মূর্তি বা এরকম টাইপের কিছু, এগুলো হচ্ছে সম্পূর্ণ হারাম। তো সেই দিক থেকে তুমি যদি বলতে পারো ঘটনাটা ঘটছে তোমার সাথে একটা ভালো কিছুর থেকে একটা শিক্ষা ছিল এরকম একটা কিছু, আর খারাপ দিক থেকে যদি তুমি বলতে চাও তাহলে বলতে, মানে আমি বলতে চাই তাহলে এইভাবে বলতে হবে যে তোমার ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বাট সেটা পারে নাই সম্পূর্ণরূপে। তো আমি তার কাছ থেকে ঘটনা শুনি, তো আমি জিজ্ঞেস করি তাহলে সেই আয়াতের মানে সেই সুরাটার প্রিন্ট যেটা সেই কাগজটা কোথায় বের করল। তো বলতেছে তোমাকে আমি একটা কথা বলি, তোমাদের ঘরে অনেক হাদিস কোরআন এগুলো আছে এবং নির্দিষ্ট একটা জায়গা আছে সেটা আমি, হ্যাঁ অবশ্যই। তো বলতেছে তুমি একটু কাজ করো, তুমি অজু করে সেইখানে যাও, যে দেখো যে ওইখানে তুমি জিনিসটা পেতে পারো। তো আমি অজু করে আমাদের আলমারিতে থাকে সেখানে যে আমি প্রথম তাকটা খুঁজি, আমি পাই না। সেকেন্ড তাকে একটা ইসলামিক বই থাকে, নামাজ শিখার এরকম টাইপের একটা বড় বই, সেই বইটার নিচে আমি সেই প্রিন্টের কপিটা পাই সুরা ইখলাসে।
আপনার এই ঘটনা কতদিন আগে ঘটেছিল?
এটা ঘটেছে রোজার ঈদের কোরবানি ঈদের কিছুদিন আগে।
আচ্ছা, এবং আপনি তারপর থেকে আপনি বলছেন যে আপনি
আমি পেইন্টটা ছেড়ে দিছি, আর যেটা হচ্ছে পেইন্ট করলেও আমি মানুষের অবয়ব প্রাণী বা এগুলোর পেইন্ট আমি করি।
আপনার বাসায় সবাই জানে এই ঘটনা, আপনার এই অবস্থা সবাইকে জানিয়েছেন পরে? আপনার বাবা মা সবাই
সবার কাছে বলতে, আমাদের বাসায় এরকম ঘটনা প্রায় ঘটে, আমরা সবাই অবগত আর আমাদের এলাকাতে আমার আরো কিছু ঘটনা ঘটছে আমার ভাই বোন সবার সাথে। তো এই ব্যাপারটা আমি শেয়ার করছি এখানে আপনার কাছে, শেয়ার করার পর আমি ঘটনাটা শেয়ার করছি তাদের কাছে, আমি আগে থেকে কিছু বলিনি তাদের কাছে।
আচ্ছা, খুব বেশি আগের ঘটনা না?
খুব বেশি আগের ঘটনা না, রিসেন্টলি ঘটে যাওয়া।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। আচ্ছা যাই হোক, আমরা দেখতে পাচ্ছি সাকিব হাসান শুভ আমাদের এসএমএস এখানে ফেসবুকে লিখেছেন, একে আসিফ আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি, প্রবাল দাস পলক, এছাড়াও কাদের আহমেদ সাইফি আমাদের এখানে লিখেছেন, নাজমুল হাসান আমাদের এখানে লিখেছেন, আরিফুল ইসলাম আমাদের এখানে আছেন, এন কে আচ্ছা নামটা পড়তে পারলাম না, এছাড়াও তাসনুবা জেরিন সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করছেন ফেসবুকের পেজ এটা দেখতে পাচ্ছি আর কি। ঠিক একইভাবে আমাদের এখানে দেখতে পাচ্ছি আছেন আবু হাসনা তুষার ভূত এফএমের পেজে আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের এখানে রয়েছেন অ্যাঞ্জেল প্রিয়ন্তি, এছাড়াও সবুজ হোসেন আমাদের সাথে রয়েছেন, নিয়াজুর রহমান নিয়াজ আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন শাকিল হাসান নীরব, এছাড়াও আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি সুমন নুসরাত নাবিলা, এছাড়াও আমাদের এখানে রয়েছেন আশরাফুল ইসলাম, আছেন আবুল হাসনা তুষার সহ আরো অনেকে। আপনি যদি আসতে চান আমাদের ফেসবুক পেজে চলে যান www.facebook.com/radio.phurti এবং www.facebook.com/bhutfm.rasal। যদি আমাদের SMS করতে চান, আমাদের SMS এর পাঠানোর নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.phurti.fm which is bhutfm@radio.phurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং অনেকেই প্রশংসা করছেন লাস্ট স্টোরিটার, যদিও সেই স্টোরি অনেক কিছু অনেক আজব এবং অনেক আনইউজুয়াল, দুটা প্রথম যে দুটা স্টোরি শুনেছিলাম দুটা স্টোরি একটু অন্যরকম ছিল, অনেক কিছু অন্যরকম ছিল। যাই হোক, আমরা চলে যাচ্ছি বিরতিতে, বিরতির পর আবারও ফিরে আসছি, স্টে টিউন্ড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
আলাইকুম, গোটা ফ্যামিলি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। রাসেল ভাই, হ্যালো। আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি, দ্য মোস্ট রিসেন্ট ঘটনা আমার লাইফে, এই ইয়ারই বাংলা নববর্ষের দিন। আমরা আসলে, আমি আমার ব্যাপারে কিছু বলি, আমি এখানে গত 10 বছরের উপরে হবে আমি আছি, জানো, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি আসলে। তো এটা এই ঘটনাটা ছিল লাস্ট এক্সপিরিয়েন্স আমার কয়েক মাস আগেই। ঘটনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি ম্যানচেস্টারে যাওয়ার কথা ছিল সেদিন রাতে, আমি গিয়েছিও। তো আমরা যেদিন পার্টি করি, বাঙালি আমাদের নববর্ষের পার্টি করছি কাপড় বাসায়, তো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মিলে আমরা পার্টিটা করছি। তো পার্টি করে সেদিন রাতে 11টার সময় আমি বেরোইছি আমার ব্র্যান্ড নিউ কার নিয়ে, উইচ ইজ মার্সিডিস S63 AMG, which is 6.3 liter engine. The reason I'm able to see, because a guide of Chapnar, one of the most advanced state-of-art technology of Mercedes, which doesn't go wrong, shouldn't go wrong when you buy brand new. যাই হোক, আমি আমার ওই গাড়ি নিয়ে বেরোইছি। বেরে লেট মি টেল ইউ, ম্যানচেস্টার যাওয়ার জন্য আমার বাসা থেকে প্রথমে A46 মোটরে নিতে হয়, তারপর M11, M25, M1, M6 and at the end M56. তো আমি বেরিয়ে যখন A46 দিয়ে যাচ্ছি, ইট ওয়াজ ফাইন, এভরিথিং ইজ গুড, মাই কার ওয়াজ ওকে, আই চেকড ইট আউট বিফোর আমি বাসা থেকে বেরোই। তারপর M11 এ যে যখন M25 এ এক্সিটটা নিব, তখন দেখি যে এক্সিট বন্ধ, ওখানে ডাইভার্টেড ট্রাফিক দিয়ে M11 ফলো করতে করতেছে। তো আমি তাই করলাম, বাট ইট ওয়াজ বিট স্ট্রেঞ্জ যে আমাদের মেসেজ নেভিগেশনে এটা বলে নাই যে দিস রোড ইজ ক্লোজড। তো এটা সাধারণত হয় না, বিকজ if you buy a brand new car, they always tell you which road is closed, which road is not on the dashboard. Jai hok, ami M11 dhore gelam, onek dur jawar pore amake divert korlo A14 e, which is one of the longest motorway in the UK, jeta London theke Leeds hoye Sheffield hoye direct Edinburgh jay, which is in Glasgow, Scotland. Well, not Glasgow, Scotland, Edinburgh. যাই হোক, আমি ফলো করতেছি। A14 হচ্ছে 2 লেনের রাস্তা, উইচ ইজ রিয়েলি ওল্ড এন্ড স্লো, মানে স্লো মুভিং কার্স যায় ওখানে। তো রাতের বেলা সাডেনলি এখানে লরি থাকার কথা ছিল, বাট মানে আনফর্চুনেটলি এখানে কোনো গাড়ি ছিল না। ফর অ্যাবাউট 30 মিনিটস আমি ড্রাইভ করছি 70 মাইল স্পিড পার আওয়ারে, অ্যান্ড আই ওয়াজ ইন ক্রুজ কন্ট্রোল, সো আই ওয়াজ প্রপার রিল্যাক্সড। তারপর আমি যেতে যেতে সবদের কারণে আমি অনেক খাওয়া দাওয়া করছিলাম ওই পার্টিতে, তাই পানিও খাইছি অনেক বেশি, সো আই হ্যাড টু পি। তো ওখানে কোনো সার্ভিস ছিল না, তো আমি হার্ড শোল্ডারে স্টপ করি প্রথমে, অনেক দূর যাওয়ার পরে হার্ড শোল্ডারে স্টপ করে দেখলাম কোনো গাড়ি ছিল না আসলে রাস্তায়। তো একটা ওভারলেইং ব্রিজের নিচে আমি গাড়িটা থামাই আমার, থামানোর পরে আমি আমার বিজনেস করি। বিজনেস করে আসার পরে তো যখন আমি ইগনিশনে আমার কিটা দিলাম, কিটা দেওয়ার পরে যখন স্টার্ট বাটন চাপ দিয়েছি, গাড়িটা স্টার্ট হচ্ছিল না ফর সাম রিজন, আই ট্রাইড এগেন, তারপর স্টার্ট হচ্ছিল না। দেন আমি আমার চোখ আসলো ড্যাশবোর্ডে, ওখানে রেড কালার দিয়ে লেখা, আউটসাইড টেম্পারেচার ইস 21 ডিগ্রি অ্যান্ড ইনসাইড টেম্পারেচার ইস -6, উইচ ওয়াজ রিয়েলি শকিং ফর মি, বিকজ এটা সামার টাইম ছিল তখন, অ্যান্ড বাইরে রাতের বেলা 21 to 25 ডিগ্রিজ ওঠানামা করে, উইচ ইজ নট ব্যাড, বাট ভেতরে গাড়ির ভেতরে 6 ডিগ্রি, উইচ ইজ রিয়েলি স্ট্রেঞ্জ। যাই হোক, আই ওয়াজ ফিলিং কোল্ড অ্যাজ ওয়েল। তারপর আমি আবার ট্রাই করি ইঞ্জিনটা স্টার্ট করা, আবার স্টার্ট বাটনে প্রেস করার পরে লেখা আসলো দ্য কার ইজ টু কোল্ড, দ্য রেডিয়েটার ইজ টু কোল্ড টু স্টার্ট। I was scared, to be honest with you, I was proper scared. And then ami help er jonno phone ta uthai je dekhi phone kore hey breakdown e phone dao jay kina, phone ta dekhi je phone kono bar nai, kono service nai, and it's really funny je England er moto jaygay kothao network nai, Bangladesh network kono service, anyways kothao network nai. To I was freaked out proper. তো আমি ওখানে বসেছিলাম কতক্ষণ, বসে থেকে আবার স্টার্ট ট্রাই করছি, স্টার্ট হলোই না। তারপর একজন স্মোকারের জন্য স্ট্রেসফুল হইলে যা হয় আর কি, স্ট্রেস লেভেল হাই হইলে আমি একটা সিগারেট ধরাই, Do you know what the funny thing is? যখন আমি সিগারেট ধরানোর জন্য সিগারেট লাইটারটা অন করলাম, সিগারেটটা ধরাইলাম, স্ট্রেইট দেখি আমার ড্যাশবোর্ডে বলতেছে ইনসাইড টেম্পারেচার ইজ 19 degrees. সো আই ওয়াজ কাইন্ড অফ শকড যে কি হলো, বুঝতে পারতেছিলাম না আশেপাশে। তা কোনো গাড়িও যাচ্ছিল না যে আমি হেল্পের জন্য ট্রাই করব, আর তুমি অনেক হেল্প কেউ করবেও না এখানে। সো এখানে অ্যাবাউট 20 মিনিটস আমি এখানে দাঁড়াইছিলাম সেম স্পটে। তো আমি আবার ইঞ্জিন স্টার্ট করলাম, অ্যাজ লং অ্যাজ আমি দেখছি 19 degrees, তো ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল, উইচ ওয়াজ রিয়েলি ফানি। স্টার্ট হয়ে তখন আমি যখন গাড়িটা টানা শুরু করলাম, I was in the same speed, no problem with the car. আমি তখন একটা একটু সামনে যেয়ে অ্যাবাউট আরো 20 মিনিটস ড্রাইভ করার পরে আমি একটা সার্ভিস পেলাম। সার্ভিস পেয়ে ভাবলাম যে আচ্ছা, আমি হয়তো বা টায়ার্ড ছিলাম, সেজন্য হ্যালোসিনেট হয়েছে অথবা গাড়ির কোনো প্রবলেম ছিল। সো লেটস হ্যাভ আ কফি। তো কফিটা নিয়ে যখন আমি আমার কারে ব্যাক করলাম আবার, তখন একটা মেসেজ আমার ড্যাশবোর্ডে আসলো। আই ওয়াজ প্রপার সারপ্রাইজড বাই সিইং দিস, যেটা ছিল ওয়েলকাম টু ইংল্যান্ড। অ্যান্ড এই মেসেজটা ড্যাশবোর্ডে আসে তখনই যখন আপনার গাড়ি ইংল্যান্ড থেকে বাইরে যায়, মানে ইউরোপের যে কোনো দেশে যায় অথবা ইউরোপ থেকে গাড়িটা বাইরে যায়। সো আমি শক ছিলাম, তো কিছু বলি নাই, মানে আমি কিছু চিন্তা করতে পারি নাই। আর তখন আমি আমি ইনফরমেশন বাটনে চাপ দেওয়ার পরে দেখি যে দ্য লাস্ট লগ ওইখানে লেখা দ্য কার ওয়াজ ইন তেহরান, উইচ ইজ ইন ইরান। বলছে যে ইট ওয়াজ 20 মিনিটস ইট ওয়াজ দেয়ার, মানে ইমোবিলাইজার বেসিক্যালি ট্র্যাকিং ডিভাইস, সে বলতেছে যে 20 মিনিটস আগে এটা ইংল্যান্ডে আসছে অ্যান্ড দ্য কার ওয়াজ ইন তেহরান। সো আমি ভাবছি এটা অবভিয়াসলি একটা সার্ভার সফটওয়্যার গ্লিচ হোক হোয়াটএভার। তো আমি যাই 300 মাইলস এক্সট্রা ড্রাইভ করে ম্যানচেস্টার যাই, উইচ ইজ ম্যানচেস্টার এখান থেকে 195 মাইলস। দেন আমি আমার ফ্রেন্ডে পিক আপ করি, দেন নো প্রবলেম, আমি বাসে চলে আসি। পরের দিন রাতে বাসে চলে এসে আমি দেন মার্সিডিস কে ফোন দিই। ফোন দেওয়ার পরে মার্সিডিস আমাকে বলে কি, ওকে ওয়েল গিভ আস অ্যাবাউট 5 ডেজ, উই উইল অ্যাকচুয়ালি চেক ইট আউট। অ্যান্ড তারা যতটুকু আমাকে ইমেল করলো, ইমেলে বলা আছে যে দ্য কার ওয়াজ ইন তেহরান ফর অ্যাবাউট অন দ্যাট ডে ফর 8 মিনিটস। আই গট ফ্রিকড আউট এগেইন। তখন আমি আবার মার্সিডিস কে ফোন দিই ওই লেটারটা পাওয়ার পরে 5 দিন পরে। আমি বলছি হাউজ আর ইট পসিবল? তখন ওই লোকটা আমাকে ওই পাশ থেকে বলে কি, ওয়েল দিস ইজ নট পসিবল, ওয়েল দিস ইজ নট পসিবল ডেফিনেটলি, বিকজ এখানে হইতে পারে যে গভর্নমেন্ট স্যাটেলাইট লিঙ্কে যে কোনো প্রবলেম অথবা সফটওয়্যার কোনো গ্লিচ ছিল। তো ওরা তখন ওই গ্লিচটা খুঁজে পায়নি। সো আমি তো বলছি আচ্ছা, তুম ওয়েন ইউ ফাইন্ড আউট ক্যান ইউ লেট মি নো? দে সেড ওকে ডেফিনেটলি, দে উইল লেট মি নো বাই রাইটিং মি এ লেটার। তো অ্যাকচুয়ালি আমি যখন এই ঘটনার রাসেল ভাইকে পাঠাই, দ্যাট ওয়াজ অ্যাবাউট 2 উইকস বিফোর ঈদে, তো তখনও আমার কাছে সেই লেটারটা আসে নাই। দীর্ঘ অনেকদিন পরে লিটারালি আমি এই উইকেই সেই লেটারটা পেয়েছি। লেটারের মধ্যে লেখা আছে there wasn't any software glitch and government to satellite use corona je would a tracking device disable hobe, so nothing to, so they are definitely sure the car was in Tehran for 8 minutes and they were asking me question, how did you travel? And I'm aber from the from there pore I was okay, and I said to them that listen, this is not possible because I was on that day, obviously you tracked it out, I was in Manchester. Amar ghotonata ami jani na mane ki hoyse ba ki hoyte jacchilo shedin. And I was pretty scared. And it was our experience, to be honest. Thank you very much.
Bhoot FM. The night comes alive with Grounding Form.
Welcome back. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং এতক্ষণ ধরে আমি একটা অদ্ভুত ঘটনা শুনছিলাম, এবং সেই ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে যে ঘটনাটা শুনলাম সেটা হচ্ছে আমেরিকার একটা ঘটনা, এবং যে ঘটনাটি আমরা একটা অদ্ভুত গাড়ি রিলেটেড একটা ঘটনা শুনলাম, যে গাড়িটা খুব মানে যেটা খুবই অদ্ভুত লেগেছে, যে একটা গাড়ি বলছে যে সেই গাড়িটা নাকি তেহরানের একটা জায়গায় ছিল, এবং সেটা কোনোভাবেই পসিবল না, বাট খুবই আজব লেগেছে আমার এই ঘটনাটা, এবং আশা করছি যে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এটা ইউকে এর ঘটনা ছিল, নট আমেরিকা, এটা ইউকে এর একটা ঘটনা ছিল, এবং ইউকে থেকে সেই গাড়িটা বলছিল যে তেহরানে চলে গেছে, এবং এটা কোন টেকনিক্যাল ডিফিকাল্টিস বা কোন ধরনের কোন ঝামেলা বা কোন ফল্ট ছিল এরকম টাইপেরও কিছু না। কিভাবে হলো ওই মুহূর্তটা, কিভাবে তিনি তেহরানে গেলেন, এই ব্যাপারটা আসলে অনেক প্রশ্নের ব্যাপার। যাই হোক, আমরা আবারও একটু SMS পড়ে আসি। আমাদের এখানে অনেকে SMS করছেন, এবং আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অনামিকা SMS করেছেন ফরিদপুর থেকে, এবং স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে। আদনান আমাদের এখানে ময়মনসিং থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদের এখানে রাত্রি, এবং প্রাপ্তি ময়মনসিং থেকে। এছাড়া আমাদের এখানে তাজু SMS করেছেন, এছাড়া SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি ফুর্তি তপু দিদার আমাদের এখানে SMS করেছেন, আমাদের এখানে SMS করেছেন আবিরা চট্টগ্রাম থেকে, এছাড়া আমাদের এখানে রয়েছেন সৌরভ, এছাড়া আমাদের এখানে RTI, আচ্ছা অস্থির আমান আমাদের এখানে রয়েছেন ধানমন্ডি থেকে, শুভ ওয়াসা থেকে SMS করেছেন, আমাদের এখানে রাজশাহী থেকে SMS করেছেন, লাস্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে শুভর কাছে। এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আরো অনেকেই এখনো SMS করছেন, সৌমিক SMS করেছেন আমাদের এখানে ময়মনসিং থেকে, বাপি নড়াইল থেকে SMS করেছেন, নিয়াজ আমাদের এখানে, নাজ আমাদের এখানে SMS করেছেন ধানমন্ডি থেকে, এবং অ্যাজ ইউজুয়াল তিনি ভূতত্মের সাথে রয়েছেন, লাস্ট স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসিফ নেহাল আমাদের সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সিজান, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই আমাদের এখানে, বাহার রয়েছেন খিলগাঁও থেকে, মোস্তাক বেলি রোড থেকে আমাদের এখানে রয়েছেন, রুকু রাজশাহী থেকে রয়েছেন, আরিশা এবং আলিশা দুজন আমাদের সঙ্গে রয়েছেন ভূত ফেমের সাথেই। এছাড়াও দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই আমাদের এখানে লেখা পাঠিয়েছেন, অনেকেই পোস্ট করেছেন, কমেন্ট করেছেন, সেগুলো আমি একটু পড়তে চাই। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ঘুম পাচ্ছে তবু ভূত ফেম শুনছেন ইয়ামিন নদী, এছাড়াও দীপক দাস আমাদের এখানে রয়েছেন, এবং আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি SRK ইফতেকার তিনি রয়েছেন আমাদের সাথে, ইমরান হুসাইন আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাশিদুল ইসলাম রাসেল, এছাড়াও আমাদের এখানে রফিকুল ইসলাম আছেন, আর যে আরাফ আমাদের এখানে রয়েছেন, আমাদের এখানে রয়েছেন নিশা লোপা, এছাড়াও JS মিলন আমাদের এখানে রয়েছেন, মনিকা মনি আমাদের এখানে আছেন, আছেন কাদের আহমেদ সাইফি সহ আরো অনেকে। এছাড়াও আমাদের যে ভূত ফেমের যে পেজটা, সেই পেজে অনেকে রয়েছেন, এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে রয়েছেন মেহেদী হাসান, এছাড়া আমাদের এখানে রয়েছেন আজম খান, আমাদের এখানে আছেন দেখতে আজম খান আছেন, তিনি বলছেন, তিনি অবশ্য জানিয়ে দিয়েছেন তিনি আছেন আমাদের সঙ্গে, আরিফুর রহমান জিতু আমাদের সাথে রয়েছেন, ফারিহ ফাবলিহা আলিয়া আতিয়া ইবনাথ আমাদের সাথে রয়েছেন, সমিত আহমেদ আমাদের সাথে রয়েছেন, জয় রাহি আমাদের সাথে রয়েছেন, আব্দুল আলিম সৈকত আমাদের সাথে রয়েছেন, প্রান্ত মজুমদার আছেন আমাদের সাথে, মোহাম্মদ বাইজিদ হক আমাদের সাথে রয়েছেন, এন জে নিপসন আমাদের সাথে রয়েছেন, নিপসন ওকে, আমাদের এছাড়াও আমাদের সাথে রয়েছেন জাহিদ বিন বাহার সহ আরো অনেকে। যাই হোক, আপনি যদি আমাদেরকে SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTI, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি আমাদেরকে ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutofm@radiofurti.fm, which is bhutofm@radiofurti.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই, এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আপনাদের ঘটনাটা আমাদেরকে অডিও ক্লিপের মাধ্যমে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন, এবং সেই অডিও ক্লিপটা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। যাই হোক, আমরা আপাতত চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার কাছে, আপনি টুই পাশে যেয়ে বসবেন, এবং তারপরে আমরা আপনাদের কাছে আবারও ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আমাদের SMS করতে ভুলবেন না, আমাদেরকে ইমেইল পাঠাতে ভুলবেন না, আমাদের ফেসবুকে লিখতে ভুলবেন না। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি বলবেন কোথা থেকে এসছেন।
Hello listeners, this is Raj and I came from Texas, Uttara. So, I'm going to tell you what I'm going to tell you. Actually, this is a very big deal. This is about 40-45 years ago. I was a little bit of a problem. তো পাগলটার সাথে যখন দেখা হয়, পাগলটা আমার নানাকে আটকিয়ে বলল যে তোর পকেটে টাকা পয়সা আছে, তুই আমাকে টাকা পয়সা দে। আমি অনেক ক্ষুধার্ত, আমার কিছু খেতে হবে, তুই আমাকে টাকা পয়সা দে। তো নানা তখন অ্যাভয়েড করে গেল, কেননা নানার কাছে খুব সামান্য পরিমাণে টাকা ছিল এবং উনি যেখানে যাচ্ছিল সেই টাকাটা দিয়ে কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করতে হতো। তো ব্যস্তাই উনি অ্যাভয়েড করে গিয়েছে। বাট সেই পাগলটা বলছিল যে তোর পকেটে টাকা আছে, তুই কেন না বলতেছিস। তো পাগলটা অ্যামাউন্টটা বলেছিল এক টাকা পাঁচ শিকা। শিকা অ্যাকচুয়ালি অনেক আগের ঘটনা, তো হয়তো বা পাঁচ পয়সা বা এরকম কিছু হতে পারে, এবং তখনকার সময় টাকার অনেক
বেশি অন্য জিনিস আছে। তারপরে শুনি আমরা
টাকার অনেক বেশি মূল্য ছিল, কিন্তু আমার নানা অ্যাভয়েড করেছিল। কিন্তু এক্স্যাক্টলি নানার পকেটে তখন এক টাকা পাঁচ পয়সাই ছিল। তো নানা তখন টাকাটা দেয়নি। তো পাগলটা পরে বলেছিল যে তুই টাকাটা দিলি না, কাজটা ভালো হলো না। তো যাই হোক, নানা চলে যায়, সে অ্যাভয়েড করে যায়, কারণ যেহেতু আমি ফার্স্টই বলেছি নানা অনেক ধার্মিক লোক ছিল। তো সেদিন নানা যখন ইউনিভার্সিটি ক্লাস শেষ হলো, বাসার দিকে চলে আসবে, তখন তার এক টিচার বলতেছে যে তোমার সাথে কি আজকে কারো দেখা হয়েছিল রাস্তায়? তো নানা বলল যে স্যার এরকম সকালবেলা আমার সাথে একটা পাগলের দেখা হয়েছিল, তো আমার কাছে টাকা চেয়েছিল, বাট সেই টাকাটা আমি দেইনি ওকে, আমি মিথ্যা কথা বলেছি। তো তখন ওই টিচারটা বলল যে তুমি কাজটা ঠিক করনি। তো ওই টিচারটা একটা স্থানের কথা বলল যে এই জায়গায় তুমি যেতে পারো, যাও এবং সেখানে গেলে তুমি কিছু দেখতে পাবে। তো এবং বলল যে তুমি সময়টা রাতের দশটা এগারোটা বা বারোটার দিকে এমন টাইমে যাবে। তো নানার কাছে আসলে শিক্ষকদের সে অনেক বেশি মূল্য দিত। তো শিক্ষকের কথা অনুযায়ী সেদিন রাতের বেলা সে ঠিকই একটা বট গাছের নিচে গেল, এবং যখন গেল গিয়ে দেখতে পেল যে পাগলটার সাথে নানার দেখা হয়েছিল সেই পাগলটা একটা স্থানে বসা আছে এবং চতুর্দিকে প্রচুর পয়সা ছিল। দ্যাট ওয়াজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, এবং প্রচুর পয়সা। তো নানা সেটা দেখে অবাক হয়ে যায় এবং সে বলে যে এটা কিভাবে সম্ভব, হাউ ইজ ইট পসিবল, ওর কাছে এত পয়সা, তো আমার কাছে সে সময় এক পয়সা এক টাকা পাঁচ পয়সা ছিল, ওটা কেন ছিল। তো যাই হোক, নানা দিতে পায়নি বলে সে তখন বুঝতে পারে যে হয়তো ঠিক করেনি। এবং তখন একটা কথা বলে সেই পাগলটা যে তুই যখন মারা যাবি তখন তোর অনেক শ্বাসকষ্ট হবে বা কাশি টাশি এসে তোর অনেক কষ্ট হবে। তো যাই হোক, কাহিনীটা এখানে শেষ হয়ে যেতে পারত। তো এরপরে দেখা গেছে যে এরকম বেশ কিছু সময় নানার সাথে প্রবলেম হতো। ম্যাক্সিমাম টাইমে ছাগল অথবা কিছুর বেশ ধরে নানার সামনে আসতো, অনেক সময় ডিস্টার্ব করত। নানা অনেক রাত বিরাতে নামাজ পড়তে যেত। তো যেহেতু আমি প্রথমেই বলেছি নানা অনেক পরহেজগার ছিল, তো উনি এক সুরা কলমা পরে ফু দিলে একটা লাঠি হাতে থাকতো তার, সেই লাঠিটা দিয়ে ফু দিয়ে বাড়ি দিত এবং তখন আর তারা চলে যেত, কোনো প্রবলেম হয়নি। বাট যে সময় দেখা যায় যে শেষের দিকে এসে আমার নানা যখন মারা যায় তখন সত্যি অনেক বেশি শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্টেই আমার নানা মারা যায়। এবং এরপরে যেটা হয়, এখানেটা এখানেও শেষ হয়ে যেতে পারত, বাট একটা বংশ পরম্পরার একটা বিষয় চলে আসে যে আমার নানা মারা যাওয়ার বেশ কিছুদিন পরে আমার বড় মামার সাথে, দ্যাট মিন্স আমার নানার বড় ছেলের সাথে, হঠাৎ করে একদিন একটা পাগলের সাথে দেখা হয়। এবং সেই পাগলটা উইদাউট ড্রেস, কমন টাইপ একটা পাগলই ছিল। তো আমার মামা দেখার পরে সে জানতো, কারণ এই কাহিনীটা আমার নানার সাথে ঘটার পরে নানা যখন নানুকে শেয়ার করে, নানু আবার তার ছেলে মেয়েদের সাথে বিষয়টা শেয়ার করেছিল, সেটা অবশ্য নানা মরার পরে। তো দ্যাটস ওয়াই আমার মামা একটু অবগত ছিল, এবং তার সাথে যখন দেখা হলো সেই পাগলটা এরকম বলল যে তোর হাতটা আমার কাছে দে। তো নানা সহজেই দিয়ে দিল, বলল যে নেন। এবং পরে যেটা হলো, সেই পাগলটা আমার নানার বাঁ হাতে একটা তাবিজ বেঁধে দিল, এবং তাবিজটা বেঁধে দেওয়ার পরে বলল যে এই তাবিজটা কখনো যেন না হারায়, এবং যতদিন পর্যন্ত এই তাবিজটা তোমার হাতে থাকবে, তোমার সাথে থাকবে, ততদিন পর্যন্ত তোমার অনেক ডেভেলপ হবে, তুমি চাকরি করো অথবা যেই যেখানেই থাকো না কেন তোমার লাইফে অনেক উন্নতি হবে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাই হয়েছিল নিশ্চয়ই?
হ্যাঁ। এবং পরে যেটা হয় যে তার কিছুদিন পরের থেকেই, এক সপ্তাহ বা দশ দিন পরেই সে একটা খবর শুনতে পারে তার একটা প্রমোশন হয়, এবং অন্তর অন্তর তিন মাস অন্তর অন্তর তার প্রমোশন হতে থাকে। এবং হঠাৎ দেখা যায় যে কোন একটা সময় সে তার তাবিজটা হারিয়ে ফেলায়, এবং সেই তাবিজটা হারানোর দু থেকে তিন দিন পরেই তার সেই পুরো একটা বায়ার কোম্পানিতে চাকরি করত। তো সেই পুরো কোম্পানিটাই কোন একটা প্রবলেম হওয়ার কারণে সেখানে চাকরি তো চলেই যায় মামার, এবং সেই অফিসটাই পুরোপুরি ওখান থেকে বাদ হয়ে যায়।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাতে আরো একটা অডিও ক্লিপ রয়েছে এই মুহূর্তে, এবং আমরা আমাদের একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে। তো আমরা একটা বিজ্ঞাপন বিরতি যাচ্ছি এবং তারপরে একটা অডিও ক্লিপ শুনবো, তারপরে আমরা আপনাদের কাছে ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড ফর দ্য ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আপনি সব সময় ভালোর দলে। আমার নাম আলম, আমি সিঙ্গাপুরে 4 বছর কাজ করতাম। সেই সময় ঘটে যাওয়া আমার জীবনে একটি ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। 2011 যখন আমি সিঙ্গাপুরে যাই, তখন আমি যে কোম্পানিতে কাজ করতাম একটি শিপইয়ার্ডে, সেখানে কাজ করা অবস্থায় কোনো একটি সমস্যার কারণে সে জায়গাতে আমি আর কাজ করতে পারি না। তারপর কোম্পানি আমাকে একটি স্পেশাল পাস দেয় এবং আমাকে বাইরে কাজ করার অনুমতি দেয়। সেই সময় আমি নতুন অবস্থা থাকার কারণে আমি তেমন কোনো জায়গা বা কাজ নেওয়ার মতো কোনো প্লেস আমার চেনা ছিল না, যার কারণে কোনো কাজ খুব অভাবে আমাকে থাকতে হতো। খুব সমস্যার কারণে হয়তো দিনে এক বেলা খেতে হতো, এরকম হয়। তারপর আমি আমার এক ফ্রেন্ডকে ফোন করলাম যে আমার জন্য একটি কাজের ব্যবস্থা করতে। তারপর সে আমাকে বললো তার কাছে একটি জব আছে, সে একটি হাসপাতালে জব করে, সেজন্য আমাকে বললো যে তার সাথে দেখা করার জন্য। তখন আমি তার সাথে দেখা করলাম এবং সে আমাকে বলল, সমস্যা নাই, আমরা দুজনে আমি হাসপাতালে যে কাজ করি এই জবটাই করবো দুজন। তখন আমি বললাম, জবটা কি শুনতে পারি? সে বলল, না শোনার দরকার নাই, যখন কাজে যাবি তখন থেকে। আমি বলি, না আগে বললে ভালো হতো। যখন সে কাজের কথাটা বললো, আমি জানি না কেউ এর আগে আর ওই কাজ করেছে কি না তা নিয়ে আমার কোনো ধারণা নাই। সেটা হলো মানুষের দেহে তেল লাগানো, মৃত লাশ যে আছে মর্গে যায় তাদের বডিতে তেল লাগানো। তেল লাগানোর কারণ এটাই হলো যে সে লাশটা যেন পচে বলে না যায়, সে কারণে। প্রথমে আমি রাজি হইনি, তারপর সমস্যার কারণে রাজি হই। প্রথম অবস্থা আমি তাকে বলি যে আমি শুধু জাস্টকে হেল্প করবো, এগুলো করতে পারবো, সেগুলো ঠিক আছে, সমস্যা নেই, তুই রুমের বাইরে থাকিস, তুই হেল্প টেল্প করবি আমাকে। আমি বললাম ঠিক আছে। তারপর আমরা কাজে যাই, রাত্রে 8টা থেকে আমাদের ডিউটি শুরু। কোনোদিন 2টা 3টা এরকম লাশ আসে, লাশ আসার সময় পর্যাপ্ত পরিমাণ সবাই ড্রিঙ্ক করে দুজন, তারপর কাজ করত। প্রথমে লাশের বোর্ডের উপরের দিকে, তারপর উল্টিয়ে দ্বিতীয় দিকে, এইভাবে করতাম। এইভাবে দিন মোটামুটি ভালোই যাচ্ছিল। হঠাৎ করে যেদিন আমার সাথে ঘটনাটা ঘটে, সেদিন সিঙ্গাপুরে সন্ধ্যা থেকে প্রচুর বৃষ্টি, যার কারণে আমি একটু পরে কাজে আসি এবং আমার বন্ধু হাসান সে আগেই চলে আসে। তার শরীর খারাপ ছিল, যার কারণে সে বলতে সে কাজে আসার পর চলে যাবে। আমি তাকে কিছু না বলি এবং সে বললো যে সে আর কাজ করবো না, এখন রুমে চলে যাবে। তারপর আমি তাকে বললাম ঠিক আছে, তুই রুমে যা, আমি দেখি। এরপর কোনো লাশ টাস আসে না এরকম। সে রুমে চলে যায়, আমি বসে রয়েছি। এমন সময় প্রায় রাত্রের 12টা বাজে, ঠিক এই সময় হঠাৎ করে একটা ডেড বডি আসলো এবং ডাক্তার ডেড বডিটা দিল এবং বললো যে এটাকে তেল লাগানোর জন্য। রাসেল ভাই, প্রতিদিনের মতো আমরা যেভাবে করি যে লাশটা ডক্টর রুমে রেখে আসলো, রুমটার ভিতরে নর্মালি একটা ডিম লাইট লাল কালার এরকম জ্বালানো, আর এমনি আউট কোনো বাতি নাই। তখন ডাক্তার রাখলো এবং মোটামুটি আমি উপরের ভাগে প্রথমে ভালোই করছিলাম। আস্তে আস্তে করে যখন আমি ডেডবোর্ডটা উল্টাতে চাচ্ছি, তখন দেখছি যে না, আমি উল্টাতে পারছি না একা। মোটামুটি প্রায় 10 থেকে 15 মিনিট আমি ট্রাই করি। ট্রাই করার পর আমি ডেডবোর্ডটা উল্টাতে পারি এবং যখন পিছনের অংশে আমি তেল লাগাচ্ছিলাম পিঠের অংশে, ঠিক এমন সময় হঠাৎ করে লাইট অফ হয়ে যায়। আমি তার কোনো মানে বুঝতে পারি না এবং যখন লাইট অফ হয়ে যায়, আমি তখন যে হাত দিয়ে আমি অন্য একটা লাইট জ্বালানোর জন্য বুট খুঁজছিলাম, কিবোর্ডটা লাইটের সুইচ আমি পাই না। হঠাৎ করে আমি মানে কারো শরীরে আমার মানে রাস্তা বলতে পারছি না যে আমি কাউকে টাচ করলাম। আমি ফিলিং যে আমি কাউকে টাচ করেছি এবং সে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আমি দেখে যে লাইটটা জ্বলে উঠছে এবং যে মরা দেহটাতে আমি তেল লাগাচ্ছি সেই লোকটি আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর আমি চিৎকার দিয়ে সেখান থেকে সেন্সলেস হয়ে যাই এবং তারপর আমি কিছু বলতে পারবো না। যখন আমার জ্ঞান ফিরলো, তখন আমি দেখি যে আমি বেডে শুয়ে আছি, আমার পাশে হাসান, সে আমাকে বললো কি হয়েছে। তারপর আমি তাকে ঘটনাটি বললাম, সে আমার সাথে খুব ফানি মনে করলো, সে জোকস মনে করে আমার সাথে এরকম করতেছে। তখন আমি বললাম ঠিক আছে দোস্ত, তুমি যখন এটা রিফান মনে করতেছ আমার দুই তিন দিন রেস্ট দেওয়ার ই করে দাও। ডাক্তার আমাকে বললো যে দুই তিন দিন রেস্টের জন্য আমি রেস্টে থাকলাম, এমনি আর একদিন আমি কাজে যাইনি, আমি একাই কাজ করতেছি। আমার সাথে যে ঘটনাটি ঘটেছে তার সাথে এমন, ডাক্তার ফোন করলো আমাকে যে তোমার বন্ধুর একটু সমস্যা আসো। আমি হাসপাতালে যাই, দেখি সে বেডে। তারপর আমি তাকে বললাম কি হয়েছে, সে বললো যে তোর সাথে যে ঘটনাটি ঘটছে সেরকম একটি ঘটনা আমার সাথেও ঘটে গেছে গত রাত্রে। তারপর দুজন ডিসিশন নিলাম যে কাজ করবো না। তো সেখানে কাজ ছাড়ার পর আমরা দৈনিক সমস্যা হইতেই আছে, যার সমস্যার কারণে আমরা আর সিঙ্গাপুর থাকতে পারিনি লাস্ট পর্যন্ত। সিঙ্গাপুরে মোটামুটি অনেক হাফেজ আছে বাংলাদেশে, তাদেরকে অনেকজনকে দেখাইছি, তারা কোনো ই করতে পারে নাই। তারপর এখন আমি বাংলাদেশ চলে আসছি, ঘটনাটি সিঙ্গাপুর থেকে আমি শেয়ার করতে চাইছিলাম কিন্তু অনেক সমস্যার কারণে আমি শেয়ার করতে পারিনি, এবং এই ঘটনাটি আমি আরো দুই তিনবার আপনাকে পাঠাইছি মোবাইল দিয়ে, সমস্যা হয়ে যায় প্রায় কোনো না কোনো সমস্যা হয় যার কারণে পাঠাইতে পারিনি। আজকে বাংলাদেশে আমি আছি, আমরা সিলবাই যদি সম্ভব হয় ঘটনাটি ভালো লাগে তাহলে পরে শোনাবেন।
Bhoot FM, the night comes alive with Gramophone.
That's right, welcome back. ঘড়িতে সময় রাত 1:31। আমরা কোনো কথা না বলে আমরা চলে যাই আমাদের পরবর্তীর কাছে এবং সরাসরি তার ঘটনা চলে যাবো আমরা। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার
ঘটনাটা। আমি নন উত্তরা দক্ষিণখান থেকে। তো রাসু ভাই, আমি যে স্টোরিটা শেয়ার করবো এটা আমার গ্রামের একটি বর্তমান একটি পরিত্যক্ত ঘেরকে কেন্দ্র করে। তো আসলে আমি শুরু করি, আমাদের গ্রাম হচ্ছে নড়াইল জেলার গাছবাড়িয়া গ্রাম। তো এখানে আনুমানিক 3-4 বছর আগে একটি লোক ও তার শ্বশুর, মানে গ্রামে থাকে না ওই যে বিশাল ধান ক্ষেত, মানে অনেক জায়গা কেন্দ্র করে, তো ওই ধান ক্ষেত বা বিলের মাঝখানে ওই লোক দুটোই মানে একটি ঘের তৈরি করে। তো ভাইয়া, এখন বর্ষার সিজন যাওয়ায় এখন আনুমানিক পুরা বিলটাতেই 8-9 ফিট পানি। তো ওই ঘেরে যেতে এখন নৌকা নিয়ে যেতে হয়। তো ভাইয়া, যখন ঘেরটা তৈরি করে তখন আমাদের গ্রামে কুষ্টিয়ার একটি লোক ছিল, নাম ইব্রাহিম। তো সেই ইব্রাহিমকে কন্ট্যাক্টে দেওয়া হয় সেই ঘেরটা। তো সে প্রায় 1 বছর ধরে রাত্রিবেলা ওই ঘেরের পাশে কুড়িঘর বানায়, রাত্রে পাহারা দেয়, কোনো প্রবলেম ফেস করে না। বাট এই আনুমানিক কয়েক মাস আগে সে যে প্রবলেম ফেস করে ভাই, সেটা হলো একদিন রাত্রে সে ঘুমায় আসে, তার কাছে বলে রাখা ভালো ভাই, তার কাছে কোনো টর্চ লাইট ছিল না, শুধু মোবাইলের জাস্ট ওই আলো দিয়ে ইউজ করতো তখন সে সেই ঘেরে। তো একদিন রাত্রিবেলা ভাইয়া, সে তার সে ঘরের বাইরে থেকে মনে হলো যে ঘেরের সাইড দিয়ে অনেক কুকুরের আওয়াজ এবং অনেক লোকজন যদি হেঁটে যায় সে পায়ের শব্দ শুনতে পায়। তো ভাইয়া তখন সে মনে করে যে চুরি করে মাছ ধরতে আসছে। তখন মোবাইল লাইটটা নিয়ে রুমের দরজাটা খুলে, ভাইয়া যেটা দেখলো সেটা হলো রুমের দরজার সামনে 2-4 সাপ, যার স্বাভাবিক আকারের চেয়েও বড় টাইপের সাপ, ফোনা মেলে তার দিকে তাকিয়ে আছে এবং সে তাকিয়ে দেখলো সাপের লাল চোখ মানে তার দিকে শুধু তাকে আসে। তো ভাইয়া এরা দেখে সে ভয় পেয়ে যায় এবং বলে রাখা ভালো যে ওই ঘেরটা ছিল প্রায় 1.5 বিঘা জমিনে। তো ওই ঘেরের একপাশে তখন সে দেখে আনুমানিক 50-60টা রাজহাঁস তার দিকে তেড়ে আসতেছে। তো এটা দেখে ভয় পেয়ে আশেপাশে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন ভাইয়া দরজা বন্ধ, তখন আনুমানিক 3-4 পর্যন্ত সে ভয়ে জেগে পার করে দেয় এবং তারপরে যখন একটু ঘুমায় তখন তাকে একটা স্বপ্ন দেখানো হলো যে তুই এই এলাকা ছেড়ে চলে যা, না হলে তোকে মেরে ফেলবো। তখন ভাইয়া তারপরের দিন সে আজান দেওয়ার পরপরই গ্রামে ফিরে আসে এবং সবাই সাথে স্টোরিটা শেয়ার করে। তো তখন রাসুল ভাইয়া সে মানে আমাদের গ্রামটা ছেড়ে আবার কুষ্টিয়া চলে যায়। তার কিছুদিন পর আমাদের গ্রামের কাইম খান নামে একটি লোক আবার, মানে সে ছিল সাহসী লোক, তো সে আবার ওই ঘেরটা মালিকের কাছ থেকে কন্ট্যাক্ট নেয়। তখন সে চ্যালেঞ্জ, এক প্রকার চ্যালেঞ্জ করি ওই ঘেরে ওই যে কুড়েঘর ওখানে থাকে, কয়েকদিন থাকা থাকে, তার সাথে কোনো ঘটনা ঘটে না। বাট ভাইয়া তারপরে একদিন সে রাত্রে ঘুমায় আসে, তখন ভাইয়া সে আবার ওই অনেক কুকুরের আওয়াজ শুনতে পায় বাইরে। তো ভাইয়া সে কৌতূহল নিয়ে রুম থেকে বের হয়, দেখে ভাইয়া আবারও সেই 2টা সাপ যা আগের লোকের সাথে ঘুরছিল। দুইটা সাপ যার নিচের অর্ধেক পানিতে মানে ঘেরের পানিতে ডোবানো আর উপরের অর্ধেক ঘেরের পারে মানে ফোনা মেলে ঘেরের পারে আছে তার দিকে তাকিয়ে। তো ভাইয়া এটা দেখেছে এই গ্রামে মাছ মারার জন্য ওই যে ইউজ করা হয় ওই যে কূপ দিয়ে মারতে হয় পানিতে, তো ভাইয়া সেটা তার কাছে ছিল তখন সন্ধ্যার দিকে সেখানে যাওয়ার সময় নিয়ে যায়। তো ভাইয়া সেটা দিয়ে ওই সাপটাকে লক্ষ্য করে কূপ মারে কিন্তু ওইটা লাগার আগেই সাপ দুটো ভ্যানিশ হয়ে যায়। তো ভাইয়া ওইদিন সে এক মানে সাহসী লোক থাকলেও এক প্রকার ভয় পেয়ে যায়, তারপরও সে বাড়িতে ফিরে যায় না, ওই কুড়ে ঘরে যেয়ে দরজা লাগে আবার ঘুমায় পড়ে। তো ভাইয়া ঘুমায় পড়লে তাকে আবার স্বপ্ন দেখানো হয় যে সে দেখে যে ওই সাপ দুটো তার দিকে তীর ছুঁড়ে মারতেছে। এটা দেখে সে গ্রামে যে শেয়ার করে, তারপরও সে নেক্সট দিন আবার সেই ঘেরে মানে কাহিনীগুলো আবার শেয়ার ফেস করতে নেক্সট দিন আবার পাহাড়ের দিকে আসে। তখন ভাইয়া নেক্সট দিন সন্ধ্যার দিকে চলে আসে ওই ঘেরে, হঠাৎ করে রাত আনুমানিক 12টা-1টার দিকে তার ঘুমেঙে টর্চ লাইট নিয়ে যায়। টর্চ লাইট নিয়ে যখন বাইরে পাহারা দিতে যায় তখন ভাইয়া সে দেখে যে পুরা ওই ঘের ভরা আগের লোকরা যে দেখেছিল 150 রাজহাঁস মানে ঘেরের চারদিকে সাদা কাটতেছে, এবং সে দেখতেছে যে ঘেরের অপর পাশে একটি গলা কাটা লোক মানে তার অপোজিটে গলা কাটা লোক সাদা কাপড় পরা টাইপের কিছু হাঁটতেছে। তো ভাই এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, ওই রাত্রেই নৌকা নিয়ে বাড়িতে ফিরে আসে। ওই রাত্রে যখন সে ঘুমায় তো ভাই ভোরবেলা তাকে স্বপ্ন দেখানো হয় যে তুই আর বেঁচে থাকতে পারবি না।
আচ্ছা, এই ঘেরটার আসলে ব্যাপারটা এই ঘেরটাতে এরকম সমস্যা কেন হচ্ছিল? পরে নিশ্চয়ই তারা কারো কাছে গিয়েছিল এবং খবর নিয়েছিল যে এই ঘেরে এরকম সমস্যা কেন হচ্ছিল?
জি ভাই, মানে ওই ঘেরের মালিক যারা তারা পরে এই সব কাহিনী মানে গ্রামে পুরাটাই ছড়া যায় সবার মুখে মুখে। তো তারা একটি কবিরাজ মানে একটু বড় টাইপের কবিরাজের আশ্রয় নেয় এবং সে কবিরাজ সব সাধনা বা আসন গ্রহণ করে যেটা বলে সেটা হলো যে ওই ঘেরে নাকি মানে এক বছর যাবতই দুটা পরি বসবাস, ওই যেখানে ঘের কাটা হয়েছিল মাছ চাষ করার জন্য সেখানে ওই পরি দুটা নাকি ওই গজার মাছ হিসেবে সেই ঘেরে মানে এখনো বসবাস করে। তো মানে ওই কিছু কিছু মানুষের যাওয়ার কারণে মাছ ধরার কারণে ওরা অনেক রেগে যায় এবং মানুষের উপর এরকম আক্রমণ
এই সাপ বা রাজহাঁস এর সাথে সম্ভব।
হ্যাঁ,
নড়াইল
জেলার নড়াগাতি থানার গাছবাড়িয়া গ্রামের ঘটনা। এটা মোটামুটি ওই এলাকার সবাই জানে, অনেক ফেমাস হয়ে গেছে বর্তমানে, আর এবং ওই ঘেটা এখন ফুললি পরিত্যক্ত, আশেপাশে দিনের বেলাও ওখানে কেউ যাওয়া আসা করে না।
ওখানে তো পরপর মানে এখনো পর্যন্ত মানে ক্ষতিগ্রস্ত হয়েছে কোন মানুষ যে মারা গেছে এরকম কোন ঘটনা ঘটেছে
এখন পর্যন্ত? ওই ঘেরের ফার্স্টে যেটা বললাম কায়ুম খান, নেক্সট ডে কন্ট্যাক্ট সেকেন্ড বার কন্ট্যাক্ট নিয়েছিল সে ভাই ওদিন, তারপর দিন রাত্রি ওই স্বপ্ন দেখানো হয়েছিল ওদিন, তারপর দিন রাত্রি মারা যায়। তারপর
মারা যায় কি খুব স্বাভাবিক মৃত্যু ছিল না অস্বাভাবিক মৃত্যু ছিল?
ভাইয়া যেদিন মানে ও রাত্রি বাড়িতে চলে যায় ভয় পেয়ে ওদিন থেকে প্রচন্ড জ্বর আসে তার। তো কবিরাজ বা বড় বড় হুজুরের কাছে ঝাড়ফুঁক নেওয়ার পরও তার জ্বর কমে না, দিন দিন বাড়তে থাকে। তো ভাইয়া একদিন পর রাত্রিবেলা 12টার পর সে মারা যায়। তারপরে আবার ঘেরের মালিক যে বললাম, ঘেরের মালিক আবার সে চ্যালেঞ্জ করে সে ঘেরে থাকতে যায়, পাহারা দিতে যায়। তো ভাইয়া ফার্স্টের দিন সে পাহারা দেয়, তেমন কোন কাহিনী ফেস করে না, বাট ওদিন তারপর দিন সকালবেলা সে ওই ঘের থেকে ঘেরের চারপাশ দিয়ে ভাই বলে রেখে ভালো যে অনেক পেঁপে গাছ শাকসবজির গাছ ছিল। তো ভাইয়া তারপর দিন সকালে সে পেঁপে বিক্রি করে হাটে যেয়ে বিক্রি করে এক নৌকা নিয়ে। তো
ভাইয়া কিছু হয়
না, তারপর দিন রাত্রে যখন যায় তখন ভাইয়া সে ওই আনুমানিক তখন সে 10টার দিকে ওখানে যায়। তো সে ভাইয়া ঘুরে ঘুরে ঘুমায় আসে, তো তখন মেবি 1টা বা 2টা বাজে, তখন সে শুনতে পায় ওই কুঁড়ে ঘরে যে টিন দিয়ে তৈরি করা মানে একটা মানুষ যদি টিনে আঁচড় কাটে, পুরা টিনটাই কেন্দ্র করে যে আঁচড় কাটে, তখন যে সাউন্ড হয় ওই সাউন্ড শুনতে পায় এবং বাইরে প্রচন্ড কুকুরের আওয়াজ শুনতে পায়। তখন সে মনে করে, তখন সে ওই ফার্স্ট লোকের মতো মনে করছে যে হয়তো বা কোনো চোর মাছ চুরি করতে আসছে। তখন সে বড় একটা টর্চ লাইট নিয়ে যায়, সেটা নিয়ে বের হয়, বের হয়ে দেখে তার কুঁড়ে ঘরের সামনে 2টা কুকুর মানে যা স্বাভাবিক উচ্চতার চেয়ে মানে নর্মালি যে আমরা কুকুরগুলোকে দেখি
তার চেয়ে বড়।
তো তো এটা দেখে তাকে যখন তার দিকে কামড়াতে আসে মান তাকে, তো সে তখন ওই লাইট দিয়ে তাকে ভয় দেওয়া কুকুর দুটোকে ভয় দেখানোর চেষ্টা করে। তো এক পর্যায়ে দেখা যায় কুকুর দুটো নিজেদের মধ্যে মারামারি করে দৌড় দিয়ে যে পানিতে যে ঝাঁপ দেয়, তখন ওই লোকটার মাথায় আসে যে কুকুরটা কিভাবে এখানে আসলো, কারণ চারদিক দিয়ে আমরা বলছিলাম যে 7 বা 8 ফিট পানি হবে, আর ওখানে যাইতে হলেই নৌকা দিয়ে যেতে হয়। তারপরে ভাই ওই কুকুর যেদিকে লাফ মারলো ওইদিকে লাইট নিয়ে ওই লোকটা দৌড় মারলো দেখার জন্য। তো ভাইয়া সামনে যা দেখে সে আগের দুইটা সাপ ওই পাড় দিয়ে তার দিকে উঠে আসতেছে, সেই সেই আগের মতো মানে অস্বাভাবিক রকমের বড় এবং সে লাল চোখ। সে দেখে পরে বুঝতে পারে যেহেতু এর আগের আগের জন এই সাপ দেখে এর মানে এদার পজিস্ট হয়ে মারা যায়, তো সে বুঝতে পারে যে এখানে আসলে কিছু একটা ঘটতেছে। তো সেবা তখনই নৌকা তার নিয়ে আসতে মনে থাকে না, ওই পানির ভিতরে এক প্রকার ঝাঁপিয়ে বা সাঁতার কেটে সে চলে আসে। তো মানে পানিটা পার হওয়ার পর ভাইয়া তখন সে নিজে নিজে সেন্সলেস হয়ে যায় এবং আনুমানিক 1-1.5 ঘন্টা পর তার সেন্স ফিরে। ফেরার পর ওই মালিক ঘেরের মালিকের বাড়ি যেটা সে মালিকের বাড়িতে যায়। যাওয়ার পর ওদিন রাত্রে তখন সে ঘুমানোর পর তাকে স্বপ্ন দেখানো হয় যে যে ওর রক্তের সম্পর্কের যারাই ঘেরে কাছে আসবে তাদেরকে মেরে ফেলা হবে।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমাকে ছোট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন ফর রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Bhoot FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM। আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম। আজকের অতিথিরা অলরেডি গল্প বলে চলে গেছেন, আজকে এখন ঘড়িতে সময় রাত 1:40। আমরা স্টুডিওতে দুজনেই আছি এবং এই মুহূর্তে আমি কিছু SMS এবং কিছু আপনাদের কমেন্ট পড়ে শেষ করতে চাই আজকের এই এপিসোডটি। জাওয়াদ আমাদের ময়মনসিং থেকে SMS করেছেন, তন্ময় SMS করেছেন, মহসিন SMS করেছেন, আমাদের এখানে রাজু, এছাড়াও ফাহিম চৌধুরী আমাদের এখানে SMS করেছেন, জুলি আমাদের এখানে SMS করেছেন, আবিরা আমাদের এখানে SMS করেছেন চট্টগ্রাম থেকে, এছাড়াও দেখতে পাচ্ছি বাপ্পি নড়াইল থেকে আমাদের এখানে SMS করেছেন, মালিহা আমাদের এখানে SMS করেছেন চট্টগ্রাম থেকে, মিরাজ আমাদের এখানে SMS করেছেন আমাদের এখানে, শ্রাবণ সহ আরো অনেকে। এবং যারা SMS করছেন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, আসলে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি দিতে পারছি যে আমাদের যে রেডিও ফুর্তির পেজ, সেখানে শাহ পরান আমাদের এখানে SMS করেছেন, কমেন্ট করেছেন এবং আমাদের এখানে কমেন্ট করেছেন। দেখতে পাচ্ছি MD রাজু আমাদের এখানে লিখেছেন, দেখতে পাচ্ছি KHAN রাকিব, এছাড়াও মেহেদি খন্দকার আমাদের এখানে লিখেছেন MD নাসিম, লিখেছেন রাফুর আহমেদ খান, এছাড়াও আমাদের এখানে রয়েছেন SM সেলিম, এছাড়াও আমাদের এখানে রয়েছেন মোতাসিম বিল্লাহ আহমদ উল্লাহ, আমাদের এখানে রয়েছেন অ্যাস্থেটিক এস শাহ, এছাড়াও আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি সাইফুল আরিফিন, এছাড়াও উম্মে খায়ের সালমা চৌধুরী আমাদের এখানে রয়েছেন, আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি নিফা, এছাড়াও আমাদের এখানে অসংখ্যবার MD রাজু জানিয়ে দিয়েছেন আই লাভ ভূত FM। আমাদের যে ফেসবুকের যে ভূত FM এর যে পেজ রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছেন NJ নিপশন, আবারও আমাদের এখানে কমেন্ট করেছেন, এছাড়াও আমাদের এখানে কমেন্ট করেছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি এখানে আছেন। দেখতে পাচ্ছি বাবু আমাদের এখানে আছেন, আমাদের এখানে রয়েছেন মাসুম রানা, এছাড়াও আমাদের এখানে রয়েছেন মাসফির স্মরণ, এছাড়াও আমাদের এখানে SH সুমন আহমেদ, অস্থির সৈকত আমাদের এখানে রয়েছেন, বিচি দাস আমাদের এখানে রয়েছেন, RJ MD রাজ, সৈয়দ কবির আমাদের এখানে রয়েছেন, আমাদের এখানে রয়েছেন এছাড়াও দেখতে পাচ্ছি বাপ্পি রায়হান, এছাড়াও আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি প্রান্ত, এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি আছেন অমিতাভ কুণ্ড। আসল পেজ কোনটা লিখেছেন এত সন্দেহ কেন ভাই, এত সন্দেহ থাকলে তো মুশকিল। এবং আপনি যদি কোনো ভুল পেজেও চলে যান এবং সেখানে গিয়ে যদি জিজ্ঞেস করেন এটা কি অরিজিনাল পেজ, তারা তো অরিজিনালই বলবেন তাই তো। আমরা যখন লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক অনুযায়ী টাইপ করলে যে পেজটা দেখায় সেটাই অরিজিনাল পেজ। www.facebook.com/radio.furti অথবা www.facebook.com facebook.com/bhootfm.russell. আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm. এই অ্যাড্রেসে আপনি আপনার ঘটনা পাঠিয়ে দিন, আপনার জানা আপনার চারপাশের মানুষের ঘটনা আপনি রেকর্ড করে পাঠাতে পারেন, আপনার পরিচিত মানুষের কাছ থেকে ঘটনা সংগ্রহ করে আপনি পাঠাতে পারেন আমাদের কাছে এই অ্যাড্রেসে। আর সে সাথে হচ্ছে বাপ্পি, এখন আমাদের এস এম এস আসছে, এই বাপ্পি নড়াইল থেকে এস এম এস করেছেন, নজিম আমাদের এখানে এস এম এস করেছেন, আসিফ নড়াইল থেকে এস এম এস করেছেন, হাসান আমাদের এখানে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন টি আর টি তন্ময়, এছাড়া আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি এম ডি সামিল, এছাড়া আমাদের এখানে আছেন সামিয়া, এছাড়াও আমাদের এখানে আরো অনেকেই এস এম এস করছেন এখনো পর্যন্ত, পবন আমাদের এখানে আছেন, জাওয়াদ আমাদের এখানে রয়েছেন, অনেকে আছেন। তো যাবার আগে, আমাদের বিদায় নিতে হবে, যাবার আগে আরো একবার মনে করে দিতে চাই bhootfm@radiofurti.fm এই অ্যাড্রেসে আমাদেরকে ইমেল করতে ভুলবেন না। আপনাদের কাছ থেকে দারুণ দারুণ সব ঘটনার অপেক্ষায় থাকলাম, আর ফেসবুকে তো আপনারা কমেন্ট করতেই পারেন সারা সপ্তাহ জুড়ে, এবারও নিশ্চয়ই এই উইকেও নিশ্চয়ই অনেকে অ্যান্সার পেয়েছেন, এবং সারা সপ্তাহ জুড়ে আমরা ফেসবুকের মাধ্যমে আপনাদের সাথে কমিউনিকেট করি, সারা সপ্তাহ জুড়ে আমরা আপনাদের ফেসবুকের কমেন্টও দেখতে পাই, এবং এস এম এস করার জন্য অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকে এখানে আসেন, অনেকে হয়তো এখানে এসে পরবর্তীতে ঘাবড়ে যান, আপনাদের অনেক সময় হয়তো মানে কি বলবো যে অনেক সময় হয়তো অনেক ঘটনা একটু বুঝতে মানে গিয়ে একটু ঝামেলায় পড়তে হয়, বাট ঘটনাগুলো যেগুলো আপনারা আপনাদের কাছে ভালো লেগেছে যখন জানি তখন আমাদের আসলে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আপনাদের কাছ থেকে আরো দারুণ দারুণ সব ঘটনার অপেক্ষায় রইলাম, আগামী সপ্তাহে আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি উত্তেজিত থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।